の炎をゲッゲッゲッゲ
ッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲ
この骨をゲッゲッゲッゲッ
ゲッゲッゲッゲ
ッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲッゲআর শুরু হয়ে গেছে ভূত এফএম। আর আজকে শোটা একটু স্পেশাল এই কারণেই যে আমরা মানে এই 30 দিন রোজা রাখার পরে যে ঈদ সামনে আমাদের জন্য অপেক্ষা করছে, ঈদের আগে শেষ ভূত এফএম। সুতরাং এই শোতে আমরা ঈদেরও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে এবং আশা করছি ঈদ অনেক অনেক ভালো কাটবে এবং ঈদে ভূত এফএম এর স্পেশাল এপিসোড রয়েছে একটা, ঈদ স্পেশাল যেটা হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে হবে, সেটা প্রচারিত হবে অর্থাৎ অন এয়ারে যাব আমরা ঈদের দিন রাত 9টায়। আশা করছি সবাই সঙ্গে থাকবেন। আর আজকেও প্রতিদিনের মতো অসংখ্য ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে। আজকেও আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন, আনফরচুনেটলি একজন গেস্ট আসতে পারেননি তার একটা অ্যাক্সিডেন্টের কারণে, বাট তারপরেও আমরা বেশ কয়েকজন আছি এবং আপনাদের জন্য আমাদের যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমরা একে একে শেয়ার করব আপনাদের সাথে এবং আপনারাও এসএমএস এর মাধ্যমে আমি আশা করছি যে আপনারাও আপনাদের ঘটনাগুলো আমাদের জানিয়ে দেবেন। আর এসএমএস করার নিয়মটি আমি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর সেই সাথে আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করেছেন আমাকে, আমি দেখছি যে ইয়াজ অনি আমাদের এসএমএস করেছেন এবং তারা আমাদের বরিশাল থেকে এসএমএস করেছেন, আমাদেরকে ঈদ আমাকে ঈদ মোবারক দিয়েছেন, অনেক আগে হয়ে গেছে যদিও, তারপরেও যেহেতু আজকেই ঈদের আগে লাস্ট আমরা ভূত এফএম এ সবাই মিলে একসাথে ঘটনা শেয়ার করতে পারছি, সো এরকম কিছু এসএমএস আসবে ইনফ্যাক্ট। আর তৌফিক আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে এবং লাইট নিভিয়ে তিনি ভূত এফএম শুনছেন, থ্যাংক ইউ সো মাচ এরকম একটা পরিবেশ তৈরি করে ভূত এফএম শোনার জন্য, আসলে এভাবে শুনলেই মজাটা বেশি হয়। শুভ আমাদেরকে বাড্ডা থেকে এসএমএস করেছেন এবং তিনিও একইভাবে লাইট নিভিয়ে শুনছেন, থ্যাংক ইউ যারা লাইট নিভিয়ে আমাদের সাথে আছেন। রঙ্গন আমাদের এসএমএস করেছেন, তার এসএমএস পড়তে বলেছেন, আমি শুধু নামটাই পড়লাম, তারপরে আছে শুধুমাত্র রিড, প্লিজ রিড মাই এসএমএস মানে মেসেজ, সো আর কিছু পড়ার নেই। এছাড়াও আসাদ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন ইনামুল হক, আমি বাগেরহাট থেকে বলছি, এবং আমাদেরকে রাজু এসএমএস করেছেন খুলনা থেকে, রাসেল ভাই আমার এসএমএস, আচ্ছা এসএমএস যদি না পড়া হয় তাহলে তিনি আর পাঠাবেন না, অসংখ্য এসএমএস আসে আমরা সব এসএমএস পড়ার চেষ্টা করি কিন্তু আমি খুব লাকি যে সবাই এরকম আমাকে হুমকি দেন না যে এসএমএস না পড়লে এসএমএস করাই বন্ধ করে দেবেন। মনিকা আমাদের এসএমএস করেছেন যে ভূত এফএম শুনতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও আমাদের তানভীর এসএমএস করেছেন এবং তানভীর এসএমএস করে বলেছেন যে আচ্ছা তিনি এসএমএস, তিনিও আমাকে এরকম বলেছেন যে এসএমএস পাঠাবেন না যদি না পড়া হয়। সুমন আমাদের এসএমএস করেছেন, অনিক এসএমএস করেছেন নাটোর থেকে, ইনভিজিবল এক্সিস্টেন্স আমাদের এসএমএস করেছেন, আর আমাদেরকে এসএমএস করেছেন সুইটি, এসএমএস করেছেন রুবি চট্টগ্রাম থেকে, এছাড়াও জ্যোতি এসএমএস করেছেন, এসএমএস করেছেন মিতু, এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে বনিয়া, মুনিয়া এসএমএস করেছেন, অবনি এসএমএস করেছেন, তুর্য এসএমএস করেছেন মিরপুর 12 থেকে, এবং আমাদেরকে ভূত রাজ শরীফ খান এসএমএস করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, রাফি হাতিরপুল থেকে এসএমএস করেছেন, আমাকে লিখেছেন তোমাকেও ঈদ মুবারক, তুর্য আমাদেরকে খিলক্ষেত থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে সীমান্ত এসএমএস করেছেন এবং তারা অনেক এনজয় করছেন প্রোগ্রামটি সেটাই জানিয়েছেন, আমাদেরকে এসএমএস করেছেন মুনিয়া, এছাড়াও ফয়সাল এসএমএস করেছেন, হাসনাত এসএমএস করেছেন, তো আরো অনেক এসএমএস আমরা পড়ব আজকে ইনফ্যাক্ট, এবং আশা করছি যে অনেকের এসএমএস আজকে পড়া করা হবে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড আমাকে SMS পাঠান। SMS পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আমাদেরকে যদি ইমেইল করতে চান, ইমেইলে আপনারা ঘটনা পাঠাতে পারেন আমাদেরকে, যদিও সেটা আজকে যেটা পাঠাবেন সেটা এই উইকে পড়া হবে না, এটা নেক্সট উইকের জন্য, এবং সেগুলো অবশ্যই ডিটেল হতে হবে, ঘটনার ডিটেল লিখে আমাদের জানাবেন। আর সেই জন্য যেটা করতে হবে, আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি, সেই অ্যাড্রেসে ইমেল করতে হবে, উইচ ইজ bhowtfm@radioradioforti.fm। এখানে আপনারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ঘটনা পাঠাতে পারেন, এবং অবশ্যই জানিয়ে দেবেন যে আপনারা স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করতে চান নাকি আপনারা চান যে আমি আপনাদের ঘটনাটা পড়ে দিই। এনিওয়েজ, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বর্ষা ইন্ডিয়া থেকে। ওকে, তিনি লিখেছেন যে আমরা ইন্ডিয়ায় থাকি, আমি ইন্ডিয়ায় থাকি, ভূত FM এর সম্বন্ধে আমার এক ফ্রেন্ড আমাকে ইনফর্ম করে। মোস্ট রিসেন্টলি আমি আপনাদের ভূত FM এর কিছু পুরনো এপিসোড ইন্টারনেট থেকে ডাউনলোড করে শুনলাম, এবং তিনি বলছেন যে কাটা তার পেরিয়ে ভূত FM আমাদেরও ভয় দেখিয়েছে, কিন্তু আর প্রোগ্রামের সম্পর্কে কি বলবো, আপনারা জাস্ট আচ্ছা অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। এবং তিনি বলেছেন যে আমাদের প্রেজেন্টেশন, প্যাকেজিং সবই তার অনেক অনেক ভালো লাগে। এবং তিনি আরো লিখেছেন, জানি না মেলটা আপনাদের চোখে পড়বে কিনা, না চোখে পড়ে গেছে, কারণ আমাদের এখানে যারা আমরা কাজ করছি কেউ অন্ধ নই। লিখেছেন যে কিন্তু আপনারা ভালো কাজ চালিয়ে, আচ্ছা এটা ভালো কাজ আপনারা চালিয়ে যান। এবং লিখেছেন যে আচ্ছা পুনশ্চ যদি আমাদের কথা ভেবে কোনো লাইভ লিংক ক্রিয়েট করা যায় যেখানে আমরা যারা বাংলাদেশের বাসিন্দা নই তারাও নিজেদের অভিজ্ঞতা এবং প্রোগ্রামটা শুনতে পারি, তাহলে বেশ হতো। আমরা সেরকম চিন্তা ভাবনা করছি এবং অচিরেই আপনারা এরকম ধরনের কোন একটা সুখবর পাবেন সে বিষয়ে আপনাদের নিশ্চিত করছি আমি। আর সেই সাথে আরেকটা ঘটনা, এবার একটা ঘটনায় যাই, এ তো আমাদের মানে একজন কি বলবো যে আমাদের বিদেশি লিসনার, তার আমরা ইমেইল পড়লাম। এবার দেশে একজন, তিনি লিখেছেন, তার নামটা আমি পড়তে পারছি না কিন্তু তার নামটা আমি দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন যে আমি এবার HSC এক্সাম দিলাম, আমি আমার একটা ঘটনা শেয়ার করতে চাই, বাট I'll request you je please don't tell my identification to anyone, okay, because ei ghotona ta karo sathe share korte onek bar nisheth kora hoyeche, tao ami ei ghotona ajke apnader sathe share korchi because I need someone to share it, okay, so amar mone hoy je amra shei jonno ekebari perfect because ami dekhlini je apnar namtao boli nai. Acha ghotona ta 2009 saler, আমি তখন মাত্র SSC এক্সাম দিলাম। SSC এক্সাম দেওয়ার পর 3 মাস ছুটি, বাট আমার বাবা অনেক অসুস্থ ছিলেন বলে বাবা এবং মা ইন্ডিয়াতে যান ট্রিটমেন্টের জন্য, বাসায় আমি এবং আমার ছোট ভাই থাকি। টাইম পাসের জন্য কোনো সোর্স না পাওয়ায় আমি একদিন দুষ্টুমি বুদ্ধি আটি যে আমি রাতে আননোন নাম্বারে কল করব এবং মানুষকে ডিস্টার্ব করব। যেই ভাবা সেই কাজ, আমি একটা নিউ সিম কিনে ফেলি শুধু এই কাজে ইউজ করার জন্য। সেদিন রাতে বেশ আনন্দ নিয়ে একটা আন্দাজে একটা নাম্বারে কল করি। অ্যাট ফার্স্ট আমি শুনতে পাই যে কলার টিউন হিসেবে আরবি সুরা সেট করা আছে। ওকে, সো আমি ভাবলাম যে এটা মেবি কোনো হুজুরের নাম্বার হতে পারে, বাট আমাকে অবাক করে দিয়ে একটা অনেক সুইট ভয়েসে কেউ একজন ফোনটা ধরল। এটা একটা মেয়ের ভয়েস ছিল এবং আমি ওর ভয়েস শুনে তাজ্জব হয়ে গেলাম যে এত সুইট কারো ভয়েস কিভাবে হতে পারে। আমি অ্যাট ফার্স্ট ওকে সালাম দিয়ে ওর সাথে গল্প করা শুরু করলাম। ওর নামটা ছিল তিবা, মেয়েটাও অনেক ফ্রেন্ডলি ছিল, সো আমি ভাবলাম যে ওকে পটানো আমার জন্য তেমন কোনো ব্যাপারই না। আফটার 3 মান্থস আমাদের ফ্রেন্ডশিপটা আরো ডিপ হলো, ও নাকি বাড়ি ধারাতে থাকত। আমি ওকে অনেক পার্সোনাল লাইফ নিয়ে অনেক কোয়েশ্চেন করতাম, বাট সে কোনো সময় ওরকম ক্লিয়ার কোনো অ্যান্সার আমাকে দিত না। ওকে জানার আগ্রহ আমার আরো বেড়ে যায়, সো আমরা একদিন ঠিক করি যে আমরা দেখা করব। তো আমরা এক স্যাটারডেতে বের হলাম দেখা করতে। আমাদের দেখা করার কথা ছিল ধানমন্ডির একটা রেস্টুরেন্টে। আমি বিকেল 4টায় সেখানে গেলাম, বাট আস্তে আস্তে 5টা বাজতে, মানে আস্তে আস্তে ও 5টা বাজিয়ে দিল। ওকে দেখার আগেই ও আমাকে দেখেছিল অ্যান্ড আমাকে পিছন থেকে এসে একটু ধাক্কা দিল। আমি ঘুরে ওকে দেখলাম, আই ওয়াজ টোটালি শকড। আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনাকে চিনলো কিভাবে? মেবি আপনারা মনে হয় ড্রেসটা ঠিক করে গিয়েছিলেন, সেটা উল্লেখ করেননি। এবং তিনি বলছেন যে এত সুন্দর আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তিনি খুব মানে নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না। বাট ওই দিন ও বলল যে ওর নাকি এসিতে প্রবলেম হয়, মানে এয়ার কন্ডিশনার থাকলে বা এয়ার কুলার চললে তার প্রবলেম হয়। তো তিনি বলছেন যে সো রেস্টুরেন্টের ভেতরে যেতে চাইল না, তাই আমরা ঠিক করলাম যে আমরা রিক্সাতে ঘুরব। আমরা রিক্সা নিয়ে ধানমন্ডি থেকে মোহাম্মদপুরের দিকে যেতে থাকলাম, বাট হঠাৎ কোনো কারণ ছাড়াই প্রচণ্ড ঝড় শুরু হল। সো আমরা পলিথিন নিলাম, মাঝখানে ওর সাথে অনেক কথাই হলো, আমরা জাস্ট একটা কথাই মনে হচ্ছিল যে আমার লাইফে এই মেয়েটা মানে মানে এত ভালো একটা ফ্রেন্ড আমি পেয়েছি। বাট ওর একসময় ওর হাতে টাচ লাগার সঙ্গে সঙ্গে দেখলাম যে বরফটা মানে গাটা বরফের মতো ঠান্ডা। হঠাৎ আমি যেটা দেখলাম সেটা হলো যে পাশে তাকিয়ে দেখলাম যে আমার পাশে সাদা শাড়ি পরা একটা বুড়ি মহিলা বসে আছে, এন্ড তার মুখে অসংখ্য কালো এবং বড় টিউমার, এন্ড আমার চোখ আচ্ছা চোখের মধ্যে বিশাল গর্ত। আমি ভয়ে একটা চিৎকার দিয়ে উঠি, এন্ড তারপর আর কিছু মনে নাই। হঠাৎ করে আমি ফিল করলাম যে আমি একটা হসপিটালের বেডে শুয়ে আছি। ডক্টর এসে আমাকে জিজ্ঞেস করলো যে আমার কি হয়েছিল, বাট আমি কোনো অ্যান্সার দিতে পারলাম না, বিকজ আমি নিজেও জানতাম না আমার অ্যাকচুয়ালি কি হয়েছিল। তখন ডক্টর আমাকে বললেন যে আমি নাকি রিক্সাতে অ্যাক্সিডেন্ট করেছিলাম, অ্যান্ড আমি নাকি অলৌকিকভাবে বেঁচে গেছি। একটা বাস এসে অনেক জোরে রিক্সাতে আঘাত করে এবং রিক্সাটা ভেঙে চুরমার হয়ে যায়। রিক্সাওয়ালা অ্যান্ড তিবা কাউকেই নাকি ওখানে পাওয়া যায়নি। আমি অনেক বড় একটা শক পেলাম এবং বাসায় এসে তিবার নাম্বারে কল করলাম, বাট ওর সেল অফ পাই। আমি পাগলের মতো হয়ে যাই, আমার সেল ফোনটা হারিয়ে গিয়েছিল। ওই দিন আমি পরের দিন সিম তুলতে যাই, যখন কাস্টমার কেয়ারে যাই তখন আমার নাম্বারটা বলল যে আমি যখন আমার নাম্বারটা বললাম তখন ওরা এমনভাবে তাকালো যেন আমি একটা পাগল। ওরা বলল যে সিম এই সিমটা কখনো ইউজ করা হয়নি। আমি স্তব্ধ হয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, অ্যান্ড ওদের বললাম ভালো করে একবার দেখতে, বাট ওরা দেখে একই অ্যান্সার দিল। কিছুক্ষণ পর ওদের তিবা নাম্বারটা দিয়ে জিজ্ঞেস করলাম যে সিমটা দিয়ে লাস্ট কোথায় কল করা হয়েছে, বাট ওরা বলল যে এই নাম্বারটায় কোনো সিমই নেই। সেই দিনের পর থেকে আমি লাইফে খুব বাজে একটা মানে বাজে হয়ে যায় আমার লাইফটা, এবং আমি আমার স্বপ্নে আগে অনেক ফিউচার জানতে পারি এবং এই সবই খুব খারাপ খবর। এবং এক্সাম্পল হিসেবে বলছি যে গত এক তারিখ আমি স্বপ্ন দেখি যে আমাকে কে যেন কল করে বলছে তোকে আমি ভয় দিয়ে মারব, তোকে আমি কষ্ট দিয়ে মারব, আগে তোর বংশ শেষ করব এবং তৈরি হ তোর কাজের তোর কাছের মানুষকে বিদায় দেওয়ার জন্য। অ্যান্ড সবচেয়ে বাজে ব্যাপারটা হলো যে তিন তারিখে আমার মেজোমামা, যে আমাদের নিচের ফ্ল্যাটে থাকতো, সে কোনো কারণ ছাড়াই রাত তিনটার সময় মারা যান। যখন অ্যাকচুয়ালি আমি স্বপ্নগুলি দেখি ঠিক সেই সময়ই তিনি মারা যান। আমি জানি না কেন এসব হচ্ছে এবং আমার ফ্যামিলিতে প্রায় 11 জন মেম্বার এভাবে মারা গেছে। আমি এখন আব্বু আম্মুকে আগেই মরার খবর বলে দিতে পারি। সো এই ছিল ঘটনা এবং ঘটনাটা খুবই অস্বাভাবিক। তারপরে উনি পাঠিয়েছেন এবং নিজের আত্মীয় স্বজন মারা যাবার খবর দিয়েছেন। দ্যাটস ওয়াই আমি এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর আপনারা যে কোনো এক্সপিরিয়েন্স বা যা ইচ্ছা আপনারা শেয়ার করতে পারেন আমাদেরকে SMS এর মাধ্যমে। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। মৃত্তিকা খুলনা থেকে SMS করেছেন এবং তার ভাল লাগছে আজকের ভূত FM সেটা জানিয়েছেন। আদিব লিখেছেন হাই ভাইয়া আমি ভূত FM শুনছি। ফারহানা লিখেছেন যে তার আচ্ছা তার আজকে মামার বার্থডে, ওকে আপনার মামাকে বার্থডে উইশ করলাম। ওবায়দুল ইসলাম রাজশাহী থেকে আমাদের SMS করেছেন এবং তিনি ভূত FM শুনছেন, খুব এনজয় করছেন, থ্যাংক ইউ সো মাচ। মাহবুব মারিয়া মহিমা তারা তিনজন মিলে ভূত FM শুনছেন আমাদেরকে। এছাড়া বলছেন যে আচ্ছা শরিয়তুল্লাহ তিনি আমাদের SMS করেছেন এবং তিনি অনেক পছন্দ করেন ডিম খেতে এবং ভূত FM-টা তিনি ডিমের মতোই পছন্দ করেন সেটা জানিয়েছেন। জাফরিন আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, ঈদ মুবারক জানিয়েছেন এবং এটা তার ফার্স্ট SMS। আর তারিকুল ইসলাম আমাদের SMS করেছেন, ভূত FM তার কাছে ভালো লাগে। এছাড়াও হিমু রাজশাহী থেকে SMS করেছেন আমাকে। রাব্বি, নীরব, আলিফ, নয়ন আমাদেরকে SMS করেছেন, ঘোস্ট কিলার সিলেট থেকে, সুমন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে জন এসএমএস করেছেন, রিয়াল এসএমএস করেছেন আমাদেরকে, তাহসিন এসএমএস করেছেন, রাবেয়া এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে হিরো, আরিফ এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন বাবু খুলনা থেকে, আরো অসংখ্য এসএমএস রয়েছে। এসএমএস গুলো আমরা এক একে পড়ব, তবে তার আগে একটা ঘটনা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন একজন গেস্ট যিনি আজকে তার ঘটনা শেয়ার করবেন। আপনার নামটা একটু বলবেন।
হ্যালো লিসেনার্স, আমি মিথুন, আমি এর আগেও একবার এসেছিলাম। আমি প্রথমে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি তাদের অসংখ্য মেইল এবং রিপ্লাইয়ের জন্য, এবং যার ফলে আজকে আমাদের সেকেন্ড টাইম এখানে আসা, এবং সাথে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে এক্সপিরিয়েন্স শেয়ার করব সেটা আমার ছোট ভাইয়ের সাথে ঘটেছিল। সেটা আজ থেকে আরো তিন চার বছর আগের ঘটনা, কোরবানির ঈদ। তো ঈদে আমরা ফ্যামিলির সবাই মোটামুটি দেশের বাড়িতে চলে যাই। তো ওইবার আমি যেতে পারিনি আমার এক ফ্রেন্ডের বিয়ের কারণে, আর আমার ছোট ভাই ওর একটা কাজ ছিল, বিশেষ জরুরি কাজ, ও যেতে পারেনি। তো আমরা দুজনই ঢাকাতে থেকেছিলাম। তো আমি ঈদের পর দিন চলে যাই কুমিল্লাতে ফ্রেন্ডের বিয়েতে, আমার ছোট ভাই বাসায় একা। তো আমি বিয়েতে ছিলাম, তো ছোট ভাই হঠাৎ করে ফোন দিল আমাকে, ফোন দিয়ে বলল যে ভাই একটা দুঃসংবাদ আছে। আমি বললাম যে কি? ও বলল যে ভাই আমাদের নিচতলায় যে একটা মেয়ে ছিল, মেয়েটা সুইসাইড করেছে আজকে। ইট ইস ভেরি স্যাড। অ্যান্ড আরেকটা বিষয় যে বেশি খারাপ লাগার জন্য, যেটা বেশি খারাপ লেগেছিল সেটা হলো যে ওই মেয়েটার সাথে আমার ছোট ভাইয়ের ভালো একটা ইন্টিমেসি ছিল, কারণ ওরা খুবই
ক্লোজ
ছিল এবং একই ক্লাসে পড়তো, যার ফলে আমাদের ফ্যামিলির সাথে ওর একটা আসা যাওয়া ছিল। জিনিসটা আমাকেও বেশ আঘাত করেছিল অকাল মৃত্যুটা। যাই হোক, তো আমার ছোট ভাইয়ের নাম জ্যোতি, ও আমাকে কিছুক্ষণ পর ফোন দিয়ে বলল যে ভাইয়া একটা আরো একটা অদ্ভুত ঘটনা আছে এখানে, যে ওই আমাদের যে আঙ্কেল উনি ওখানে থাকেন, উনি দেশের বাইরে থাকেন, আর আন্টি কে তাদের নিচতলার যে ফ্যামিলি ওনারা তাদের সাথে নিয়ে গেছেন। এখন মেয়েটা তিনতলায়, আমি চারতলায় একা বাসায়, আর কেউ নেই। তো আমি বললাম যে তোর কি ভয় লাগছে? না ভয় লাগছে না, তবে একটু অস্বস্তি ফিল করছি। হ্যাঁ, না এটা কোনো বিষয় না, তুই সমস্যা নেই। আর তারপরে এরপরেও 12টার দিকে আমাকে ফোন করে, ভাইয়া একটা প্রবলেম হচ্ছে। আমি বললাম যে কি প্রবলেম হচ্ছে? তো বললো যে প্রবলেমটা হলো যে আমার লাইট টিভি দেখে লাইটটা অফ করে শুয়েছি, তো এখন আমার মনে হচ্ছে আমার খাটের নিচ থেকে নক করছে।
ওকে,
তাই আমি বললাম যে খাটের নিচে নক করবে কে? তোর আমার খাটের ভিতর কোন ইঁদুর টিদুর আছে? তোর ওর খাটটা বক্স খাট, তোর ভিতরে কি কিছু দেখা যাচ্ছে না? ও বলে যে না, ইঁদুর না, ইঁদুরের শব্দ এরকম না, একদম মনে হয় যে কেউ নক করলে যেরকম শব্দটা হয় শব্দটা সেরকম হচ্ছে। আমি বললাম যে না, এটা হওয়ার কোনো কথা না, তুই এগুলা মাথায় নিস না। আমার মনে হয় যে ওই মৃত্যু বা এই টাইপের বিষয়গুলোর জন্য তোর মাথার ভিতর জিনিসগুলো করছে, তুই এটা লিভ কর। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো কিছুক্ষণ পর, ঘন্টাখানিক পর আবার আমাকে ফোন দিল, বললো যে ভাইয়া সব প্রবলেমের মাত্রা তো আরো বাড়ছে। আমি বললাম যে এখন আবার কি হলো? বললো যে এখন একটা শব্দের সাথে এক ধরনের ফিসফিসানি আওয়াজ শুনতে পাচ্ছি, একটা কিশোরী কণ্ঠের ফিসফিসানি শব্দ। আমি বললাম যে ফিসফিসানি শব্দ কি? তুই কোন শব্দটা কি ফিগার আউট করতে পারছিস কি বলতে চাচ্ছে, বা এরকম কিছু কোন ওয়ার্ড মিনিং করে কিনা? বললেন না, কোনো ওয়ার্ড মিনিং আমি বুঝতে পারছি না, আমি শুধু শুনছি এক ধরনের ফিসফিস শব্দ হচ্ছে। ও বললো যে আমার খুব খারাপ লাগছে, জিনিসটা আমি নিতে পারছিস না।
তার আগে আপনি একটু বলেন যে আপনার ভাই যে সে কেমন ছিল?
আপনি আমার ভাই ওর সময় বলেন, আমার ভাই খুবই ওটা কি বলে, খুবই ফানি টাইপের একজন লোক। ও কখনই ভৌতিক এই বিষয়গুলো কখনই ওর কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। আমরা মাঝে মাঝে হরর ছবি দেখলো, ও জিনিসগুলো দেখতো না, ওর কাছে জিনিসগুলো কমেডির মতো লাগতো। সো এই টাইপের হরর বিষয় নিয়ে ও কখনই খুব একটা মাথা খামায়নি, এবং খুবই রিয়েলিস্টিক টাইপের ছিল এবং খুব ফানি ছিল। এনিওয়ে, তো এরপরে আবার আমাকে ফোন দিল ঘন্টাখানিক পর যে ভাইয়া প্রবলেমের মাত্রা আরো বাড়তেছে। আমি বললাম যে কি হয়েছে? ও বলল যে এবার শব্দ আরো বেড়ে যাচ্ছে, থেকে শব্দ আরো লাউডার হচ্ছে, ভেরি প্রবলেমেটিক একটা বিষয় হচ্ছে। তাহলে আমি বললাম যে কাজ কর, তুই বাসার সব লাইট গুলা জেলে জোরে গান ছেড়ে রাখ, জিনিসটা আমার মনে হয় অনেকটা কাটিয়ে দেবে। এরপরে ও তাই করলো, এবং করার পরে আর কোনো ফোন টোন করলো না। এরপরে আমি ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর দুই তিনবার ফোন রিং হলো, ও ধরলো না, রিসিভ করলো না। তবে চতুর্থবার ফোন রিসিভ করলো, রিসিভ করার পরে আমি আমার এখনো মনে আছে 11 সেকেন্ড কলটা স্টেজ মানে করছিল, তো 11 সেকেন্ডে আমি ওর কোনো কথা শুনিনি, একজনের দস্তাদস্তি শব্দ শুনলাম এবং নিচে ফ্লোরে কিছু কিছু রেখে টানাটানি করলে যেরকম শব্দ এরকম মানে অদ্ভুত ধরনের একজনের শব্দ শুনতে পেলাম। তো এটা শোনার পর 11 সেকেন্ড পর ফোনটা কেটে গেল। তো এরপর আমি ট্রাই করলাম ফোন সুইচ অফ, আর ফোন বাজছে না। তো আমি ওর এক ফ্রেন্ড ছিল বাসা, আমাদের মোটামুটি বাসার কাছে, আমি ওকে ফোন দিয়ে বললাম যে জ্যোতির এই অবস্থা, তুমি একটু দেখো তো ফোনে। ও বলো ভাই আমি তো ঈদের দেশের বাড়ি চলে গেছি, আমার তো ঢাকাতে নাই। এরপরে আমি আর বাবা মাকে জিনিসটা জানলাম মানে জানালাম না, কারণ তারা ইসে নাই বাইরে আসছে, তো তারা টেনশন করবে শুধু শুধু করে। তো আমি করলাম কি মানে পরবর্তীতে যেই মানে মানে বাসের জন্য ওয়েট করতেছিলাম যে আমি এখন চলে যেতে হবে, কারণ ছোট ভাইয়ের অবস্থা খুব খারাপ। তো আমি একদম ফার্স্ট যে বাসটা ছাড়লো ওখান থেকে ওটাতে ব্যাক করলাম। তো আমার ফিরতে ফিরতে প্রায় 9:30 মতো বাজে, বাসায় আসছি। বাসায় আসার পর কলিং বেল দিলাম কত কয়েকবার, কিন্তু কোনো রিপ্লাই নেই, ভিতর থেকে কেউ আসছে না। তারপর আমি বাসার কেয়ারটেকারকে সাথে নিয়ে তালা ভেঙে ভিতরে ঢুকলাম। ঢুকার পর আস্তে আস্তে ওর রুমে ঢুকলাম। ওর রুমে ঢুকার পর আমার যে জিনিসটা দেখলাম সেটা আমার আমার এতখানি এক্সপেকটেশন ছিল না। আমার মানে পুরো রুম আলো একদম এলোমেলো করা, তারপর বড় একটা আলমারি ছিল, আলমারিটা সরানো এবং আমার ছোট ভাই বড়িটা নিচে পড়ে আছে।
আলমারিটা কিরকম ছিল?
আলমারিটা বেশ বড় এবং ভারী একটা আলমারি ছিল।
মানে এটা কি তার পক্ষে সম্ভব
না? এটা এটা ওর পক্ষে কেন? এটা যখন মানে কোন মালপত্র ছাড়াও আমরা যখন লড়াই, আমাদের 3-4 জন লাগে এটা মানে এক জায়গায় এক রুম থেকে আরেক রুমে আনতে। তো সেই আলমারিটা সরানো এবং রুমের অবস্থা খুবই খারাপ। এবং আমি একটা জিনিস তখন খুব মানে আমি অস্থির থাকার পর একটা জিনিস নোটিস করছিলাম যে রুমের ভিতরে অদ্ভুত একটা গন্ধ, গন্ধটা মানে আমি এর আগে এরকম কোন গন্ধ এক্সপিরিয়েন্স করিনি আসলে। তো যাই হোক, আমি তখন চিন্তা আমার ছোট ভাইকে নিয়ে যে ওর কি অবস্থা। তো ওকে দেখলাম যে জ্ঞান হারানো, তো আমি তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গেলাম। তো ঘন্টা দুয়েক পর ওর জ্ঞান ফিরল, তখন আমি ওকে এ সম্বন্ধে কিছু জিজ্ঞেসই করিনি। তো পরে সুস্থ টুস্থ হওয়ার পর বাসায় আসার পরে আমি একসময় জিজ্ঞেস করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছিল, ও কিছু বলল না। তো আমি আবার কিছুদিন পরে আবার জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছিল ওইদিন, তুই কিছু মানে বলছিস না কেন? ও বললো যে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, প্লিজ এটা নিয়ে আমাকে কখনো জিজ্ঞেস করলাম। তো এরও অনেকদিন পর আমি আবার ধরলাম, আমার আরো কাজিন টাজিন ছিল, যে ও বললো সেদিন খুব মানে মোটামুটি বিরক্ত হয়ে বলছিল যে আমাকে এটা নিয়ে কখনো কিছু আস্ক করবো না, কখনো জিজ্ঞেস করবো না, কারণ আমাকে বলা হয়েছিল এটা যাতে আমি না বলি। এবং এরপর থেকে আমার ছোট ভাই অনেক নিস্তেজ হয়ে যায়, ও মানে ওই ফান টানের বিষয়গুলো ওর ভিতর থেকে অনেকটা কমে যায়, এবং আর এই ভূত টুট টাইপের বিষয় নিয়ে আর কখনো ফান টান ও কখনই করেনি, এবং
কোনো মতামত নাই,
কোনো ধরনের কোনো কমেন্টস আর এই টাইপের বিষয়ে তার কোনো ইন্টারেস্ট বা কখনই কোনো ধরনের ইন্টারেস্ট।
আচ্ছা, আপনারা যখন হসপিটাল নিয়ে গেছিলেন, ডাক্তাররা দেখে কি বলছিল?
ডাক্তাররা দেখে বলছিল যে মানে এক ধরনের মানে আমি বললাম যে অজ্ঞান কারণটা কি, বললো যে এটা কোনো হঠাৎ করে ভয় পেলে মানুষের মাঝে মাঝে এরকম ই হয়ে যায়, সেটা কেন মানে ফিজিক্যালি কোনো ধরনের ডিসঅর্ডার হয়নি আর কি।
আমার যেটা মনে হয় যে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনাদের সাথেও ঘটে সেগুলো আমাদের SMS করে জানান। নাজমাউল আমাদেরকে SMS করেছেন বাগেরহাট থেকে, ঈদ মোবারক জানিয়েছেন। অগ্রিম মাসুমা সিলেট থেকে, তিনি ভূত FM এর অনেক বড় একজন ফ্যান, জানিয়েছেন থ্যাংক ইউ। সাঈদ এবং আরাফাত আমাদের SMS করেছেন, এছাড়াও রাজ SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন রিপন, আমাদেরকে SMS করেছেন ব্ল্যাক ডায়মন্ড, SMS করেছেন নাইম বরিশাল থেকে, খুবই এনজয় করছেন জানিয়েছেন। এছাড়াও আমাদের সামিয়া সিলেট থেকে SMS করেছেন এবং ঈদ মোবারক জানিয়েছেন তিনি। লিপা আমাদের SMS করেছেন, এছাড়াও নাদিম SMS করেছেন, SMS করেছেন কিং অব দ্য ওয়ার্ল্ড বরিশাল থেকে। এছাড়াও আমাদেরকে পারমিতা SMS করেছেন, পারমিতা অ্যান্ড রাহুল তারা দুজন মিলে একসঙ্গে এনজয় করছেন ভূত FM। ইমরান আমাদের SMS করেছেন, তিনি ভূত FM এর রেগুলার লিসনার, ওকে থ্যাংক ইউ। তন্ময় আমাদের SMS করেছেন, ভূত FM শুনছেন এবং ভয় পাচ্ছেন তারপরেও শুনছেন, থ্যাংক ইউ। যারা ভয় পাচ্ছেন তারপরেও শুনছেন, আজকে আসলে ইনফ্যাক্ট ঢাকা শহরটা ঠিক অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ঢাকা শহর ফাঁকা হলে আমার তো খুব আশাবাদী হয়ে যায় আমি আর কি, যারা ঢাকাবাসী তাদের জীবনে নিশ্চয়ই এরকম এক্সপিরিয়েন্স ঘটবে, সেই এক্সপিরিয়েন্সগুলো নিশ্চয়ই আমরা জানতে পারবো এবং আপনারা শেয়ার করবেন। আচ্ছা, শিমি আমাদের SMS করেছেন খুলনা থেকে, তাওহিদ SMS করেছেন যশোর থেকে, যশোর পলিটেকনিক থেকে আর কি। এছাড়াও আমাদের বরিশাল থেকে ইমন SMS করেছেন, এছাড়াও তিনি বলছেন যে দুঃখী, মিঠু, সোমা, নিশু 17 জন ফ্রেন্ড মিলে তারা একসঙ্গে শুনছেন আমাদেরকে, থ্যাংক ইউ আপনাদের 17 জনকে এই অগ্রিম ঈদ মোবারক। শারমিন এবং রাজন আমাদের SMS করেছেন সেন্ট মার্টিন থেকে, অলরাইট। আমাদেরকে SMS করেছেন রুহি হাতিরপুল থেকে, আচ্ছা, আর অনেক বেশি ভালো লাগছে ভূত এফএম সেটা বলেছেন। জুফি গ্রিন রোড থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মহসিন নেত্রকোনা থেকে। আচ্ছা, তিনি একটা মজার কথা বলেছেন যে এসএমএস কম পড়তে এবং বেশি বেশি গল্প বা ঘটনা শোনাতে। আবার অনেকে আবার ঘটনা চাইতে এসএমএস না পড়লে আবার অনেকে মন খারাপ করছেন। সো আমার যেটা মনে হয় যে দুটোই সমান সমান ভাবে করতে হবে, রাইট? মনিকা আমাদের লিখেছেন যে তার আজকের ঘটনা
আজকে অনেক মানুষজন আছেন যারা আসলে ঘাটাক করে আপন জনের সাথে ভোট করার উদ্দেশ্য আমাদের এখানে। আমি জানি যে বাসে এবং ট্রেনে লঞ্চে সব জায়গাতে অনেক 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 বেশি এবং এই সমস্ত জায়গায় অনেক এক্সপিরিয়েন্স করা সম্ভব হয়ে গেছে এবং অনেক এক্সপিরিয়েন্স
জানবো বলে। আর বাসে বিশেষ করে যারা আছেন, আমরা বাস নিয়ে অনেক ঘটনা এর আগেও আলোচনা করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাসে জার্নি করার সময় কেউ কোন একজন আমাদের লিসনার তিনি আমাদের একটা ঘটনা মেইল করেছিলেন যে তিনি যখন বাসে একটা সিটে একজন বৃদ্ধ লোককে দেখছেন কিন্তু আয়নার দিকে যখন তাকাচ্ছেন তখন সেই বৃদ্ধ লোকটাকে দেখতে পাচ্ছেন, কিন্তু যখন আয়না থেকে মুখ সরিয়ে আবার সরাসরি সেই দিকে তাকাচ্ছেন তখন দেখছেন সিটটা ফাঁকা। আবার এরকমও হয় যে অনেকেই এরকম ঘটনা অনেকে বলেছেন। ইনফ্যাক্ট আমার একজন কলিগ, তার সাথেও এই ঘটনা ঘটেছে যে গাড়িতে পেছনে লাশ খাওয়ার যে দৃশ্য, এই সমস্ত ঘটনা দেখেছেন অনেকে। দেখেছেন যে রাতের বেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক অলৌকিক কিছু ঘটনার সম্মুখীন হতে অনেকেই অনেকের কাছ থেকে আমি শুনেছি। সুতরাং এরকম ঘটনা যদি থাকে চোখ খোলা রাখবেন, ভূত এফএম তো শুনছেনই, এবং আমাদেরকে এসএমএস করতে ভুলবেন না। আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সঙ্গে আরও একজন লিসনার রয়েছেন এই মুহূর্তে, তিনি গেস্ট আমাদের, তার সাথে একটা ছোট্ট ঘটনা শুনবো আমরা। বলুন, আপনার নামটা বলবেন।
হ্যালো লিসনার্স, আমি ইশাদ, আমি পড়াশোনার পাশাপাশি সঙ্গীতাতে ডিজাইনার হিসাবে জব করছি। যেহেতু এটা ঈদের আগে লাস্ট প্রোগ্রাম, তাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কথা না বাড়ি আমি সরাসরি এক্সপিরিয়েন্সে চলে যাই। আমার বয়স তখন 7-8 বছর। তখন আমাদের পরিচিত খুব ক্লোজ এক চাচা ছিল, তিনি আমাদের আর কি ফ্যামিলির প্যারানর্মাল ঘটনা টটনা সলভ করতেন। তো
মানে কোনো ধরনের কোনো ঝামেলা হলে তিনি এসে সেটা সমাধান করে দেন। তিনি কি করতেন এমনিতে?
তিনি আগে আর কি খুব ছোটখাটো একটা ব্যবসা করতেন। তো হঠাৎ আর কি রাস্তার মধ্যে কোনো একটা ঘটনার কারণে তার উপর এরকম আর আমরা শুনেছি যে জিনের ভর করে, তারপর থেকে এরকম ঘটনা ওনার সাথে পরিচয়। তো এরকম এক্সপিরিয়েন্স আমাদের সাথে ঘটলেও তো এরকম সলভ সেই করতেন। তো যাই হোক, একবার আমার আম্মু তাকে ইনভাইট করে বাসায়। তারপর সে আসে, সেখানে ছোটখাটো কিছু ঘটনা ঘটে। মেইন ঘটনা হচ্ছে আমাদের পারিবারিক একটা সমস্যার কারণে আম্মুর সাথে আমার আর কি তার বাসায় যাওয়া হয়। তার বাসায় গেলাম, বেশ ভালো কথা, সেখানে রুমে কেউই ছিল না, আমি ছিলাম, আম্মু ছিলাম, আর সে চাচা ছিলেন। তো রুমের সব বাতি জ্বালানোই ছিল, মোটামুটি নর্মাল রুমের যে পরিস্থিতি থাকে সেরকমই ছিল। তারপর আমরা বসলাম, আমি আম্মুর বাম পাশে ছিলাম, আম্মু আমার ডান পাশে ছিল। সামনে আমাদের একটা টুল ছিল এবং টুলের ওই পাশে আমার চাচা বসেছিল, আর রুমে অন্য কেউই ছিল না। তারপর হঠাৎ চাচা কি বিড়বিড় করে বলতে বলতে হঠাৎ সে বলল আম্মুকে যে আপনি খুব শক্ত হয়ে বসেন এবং নড়াচড়া করবেন না এবং ভয় পাবেন না। আম্মু সে অনুযায়ী বসে আছে, শক্ত হয়ে নড়াচড়া করছে না। তো 2-3 মিনিট এরকম গেল, 2-3 মিনিট কোনো সারা শব্দ নাই, সব রুমে সবাই স্তব্ধ, আমিও স্তব্ধ, আম্মু খুব শক্ত করে বসে আছে। তো হঠাৎ চাচা বিড়বিড় করে বলতে বলতে হঠাৎ সামনে যে টুলটা ছিল টুলে খুব প্রচন্ড জোরে একটা থাপড় দেয়, যার ফলে আমি খুব স্তম্ভিত হয়ে যাই এবং ভয় পেয়ে যাই। তখন তো আমি খুব ছোট ছিলাম, মানে এমন অবস্থা হয়েছিল যে আমি বড় জোর অজ্ঞানী হয়ে যেতাম এরকম একটা, বিজলি চমকালে যেমন যেরকম শব্দ সেরকম একটা শব্দ,
মেঘের মতন একটা গর্জন।
তারপর আম্মু তার কোলের দিকে তাকিয়ে দেখে, বাই চান্স আমি একটা বিষয় এখানে বলতে ভুলে গেছি যে এই ঘটনার আগে চাচা বলেছিল যে আম্মুকে তার কোলটা আঁচল দিয়ে ঢেকে রাখতে।
আচ্ছা,
তখন চাচা বলল এখন আপনার আঁচলটা সরান, তা আম্মু সেই অনুযায়ী আঁচলটা সরালো এবং দেখে যে একটা আস্ত খাসির রানের মাংস
আচ্ছা
এবং সেটা পুরোপুরি রক্তে ভেজা, মানে মনে হচ্ছিল যে এই মাত্র খাসিটা কেটে রানটা আলাদা করে নিয়ে এসেছে
এবং চোখ তো পুরো মুহূর্ত
পুরোপুরি খোলা ছিল এবং আমি দেখতে পাচ্ছি যে আশেপাশে কেউই নেই, কেউ যদি এসে দিয়েও যেত তাহলে দুই তিনজন লোক অন্তত দরকার ছিল, কারণ এটা খুবই ভারী ছিল, খুব বড় ধরনের একটা খাসির রান। তারপর রামুকে বলল যে এটা অর্ধেক অংশ হয়তো ফকির টকিরকে দিয়ে দিতে, বাকি অংশ আমাদের ওই পারিবারিক সমস্যার কারণে বলল এটা পরিবারের অন্যান্য লোকজনকে আর কি খাইয়ে দিতে, তারপরে এই সমস্যাটার সমাধান হবে। তো তারপর আমি বলতে পারছি না যে সমস্যাটা পরস্পর সলভ হয়েছিল কিনা তা আমার জানা নেই, এই ছিল ঘটনা।
ওকে, সো এরকম আপনার সেই চাচা তিনি এরকম অলৌকিক কিছু ঘটনা ঘটাতে পারতেন এবং অবশ্যই আপনি যেটা বলছেন আপনার কথা অনুযায়ী জিনদের সাহায্য নিয়ে,
জি জি
জিনদের সাহায্য নিয়ে, এবং তিনি অনেকভাবেই এভাবে আপনাদের পরিবারের অনেক কিছু সলভ করছেন, সেই ঘটনা তো আমরা একটু পরে যাচ্ছি। এবং এরকম ঘটনা আমি আরো ওনার কাছ থেকে শুনব, আরো যে সমস্ত ঘটনা আছে সেই ঘটনাগুলোতে একটু পরেই ফিরে আসবো, তার আগে ছোট্ট একটা ব্রেক নিব। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরেই, কোথাও যাবে না, স্ট্রেট ইন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর এখন যে গানটা প্লে করছি সেটি জিওর গান হলি ড্রাইভার। রাইট, শুনছেন সব সময়ের রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, চলছে ভূত FM, ঘড়িতে সময় 12:44। আমরা পরপর দুটো গান বাজিয়েছি, অনেকে হয়তো এটা ভাল লাগে নাই, প্রথমে হলি ড্রাইভার বেজেছে এবং এর পরে আরো একটা গান বেজেছে বাপ্পা মজুমদারের, তারপরে আমরা আবারও ফিরে এসেছি আপনাদের কাছে এবং দেখতে পাচ্ছি এর মাঝখানে অনেকেই SMS করেছেন আমাদেরকে। শহীদ চট্টগ্রাম থেকে SMS করেছেন, লিখেছেন যে এটা তার প্রথম SMS আর তিনি অনেক থ্যাঙ্কস জানিয়েছেন রেডিও ফুর্তির অথরিটিকে। ওকে, আমি থ্যাঙ্কস পৌঁছে দিলাম তাদের কাছে, কারণ আমি জানি যে অনেকে এখন শুনছেন। তুর্য খিলখেট থেকে SMS করেছেন আমাদেরকে, হ্যামি খুলনা থেকে SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন অভিজিৎ এবং এটা তাদের প্রথম SMS। তুষার আমাদের SMS করেছেন, তামিম SMS করেছেন প্লিজ ভাইয়া আমার ঘটনাটা পড়ুন, এছাড়াও জুয়েল আমাদের SMS করেছেন শো অনেক ভালো লাগছে তাদের। ওকে, রিজভি আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন ইরতিজা, আচ্ছা আদনান SMS করেছেন আমাদেরকে স্কাটন থেকে, এছাড়াও মামুন আমাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিয়েছেন, আমাকে SMS করেছেন রাজীব, রেজা SMS করেছেন, আসিফ রাজশাহী থেকে SMS করেছেন, অনিমেষ SMS করেছেন এছাড়া খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি জুঁই ফ্রম সুন্দরবন। ওকে, সুন্দরবনে কি ছুটি কাটাতে গেছেন ঈদের, আমার মনে হয় তাই। অনি SMS করেছেন যাত্রাবাড়ি থেকে, এছাড়াও আমাকে SMS করেছেন সিলভিয়া মংলা থেকে। অল রাইট, আমরা আরো একটা ঘটনায় যাব এবং আমাদেরকে এছাড়াও দেখি তুষার SMS করেছেন কালিয়াকৈর থেকে, এটা তাদের ফার্স্ট SMS এবং না ফার্স্ট টাইম তিনি লিখেছেন যে ফার্স্ট টাইম আমি ভূত বিলিভ করতাম না কিন্তু এখন ভূত FM শোনার পরে ভূত বিলিভ করি, বাট আমি আমরা কখনো অবশ্য বলিনি যে ভূত আপনি বিলিভ করেন বা এরকম কিছু, যদি বিশ্বাস করেন তাহলে একেবারে নিজ দায়িত্ব করবেন, যদি অবিশ্বাস করেন একেবারে নিজ দায়িত্ব করবেন। বাংলাদেশি ভূত আমাদের SMS করে বলেছেন যে আমি গত 8 মাস ধরে ভূত FM শুনছি বাট এটা তার প্রথম SMS ছিল। অল রাইট, সো থ্যাঙ্কস আপনার প্রথম SMS এর জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং আমাদের আপনাকে ধন্যবাদ SMS দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য। আসলে ভাল লাগে যখন আপনার SMS পাঠান, অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে আপনারা আমাদেরকে শুনছেন বা আপনারা আমাদের সঙ্গে আছেন। যাই হোক, অনেকেই হয়তো SMS করার নিয়ম জানেন, অনেকেই হয়তো জানেন না, যারা জানেন না তাদেরকে বলছি মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি আরো একটা ইমেল পড়ব, আমাকে একজন SMS ইমেলটা করেছেন, লিখেছেন যে মাঝে মাঝেই তিনি যেটা করেন সেটা হচ্ছে, আচ্ছা তিনি বলছেন যে আপনার, আচ্ছা আমার একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং ব্যাপারটা হলো যে আমি মাঝে মাঝেই রাত জেগে নেট সার্ফিং করি এবং আমার ঘরটা পুরো স্কোয়ার এবং একটু ঘিঞ্জি টাইপের, এদিক ওদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো। আমার ঘরে একটা আলমারি আছে এবং আলমারির পাশেই আমার পিসি টেবিল এবং সামনে একটা চেয়ার পাতা আছে। তো একদিন এরকমই আমি রাত জেগে সার্ফিং করছি, তখন রাত একটা বা একটা তিরিশ এরকম হবে, আমি কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম। সাডেনলি আমি দেখলাম যে জানালার নিচে এবং জানালার নিচের একটা ফাঁকা জায়গা দিয়ে দেখা যাচ্ছে একটা শ্যাডো স্টিল দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে না। আমি প্রায় রাতে রাত জাগি, বাট কোনোদিন ও জানালার নিচে ফাঁকা জায়গাটা দিয়ে ওরকম কোনো শ্যাডো দেখিনি। আমার উইয়ার্ড তেমন কোনো ফিলিংস হচ্ছিল না, কারণ যদি ওইখানে কেউ দাঁড়িয়ে থাকতো তাহলে আমাদের বাড়ির কুকুরটা নিশ্চয়ই টের পেত, বাট কুকুরটা ডাকেনি, তাই আমি তেমন কোনো অ্যাটেনশন দিলাম না ওইটার প্রতি। এরপর আবার আমি নিজের মতো কাজ করতে লাগলাম। সাডেনলি আমার ঘরের যেই জানালাটা দিয়ে ওই শ্যাডোটাকে আমি দেখছিলাম, সেই জানালাটা একটা ধাক্কা লাগলো এবং ধাক্কাটা বেশ জোরেই লাগলো। জানালার ছিটকানিটা দেওয়া না থাকলে জানালাটা খুলে যেত, এমন জোরেই ধাক্কাটা মারা হয়েছিল। তো আমি চমকে উঠি, যদিও আমার কানে হেডফোন দেওয়া ছিল, বাট জানালার সাডেন মুভমেন্টটা আমার নজর কেড়েছিল। এইটার পর আমি বেশ ভয় পেয়ে যাই, বাট ভয় কাটানোর জন্য আমি জিনিসটাকে আবারও ইগনোর করি অ্যান্ড হেডফোনের সাউন্ডটা আরও বাড়িয়ে দিয়ে নিজের মতো কাজ করতে থাকি। আমার একটু একটু ভয় লাগতে শুরু করে, বাট আমি ভয়টা পুরোপুরি ইগনোর করার চেষ্টা করি। এর কিছুক্ষণ পর আমি হেডফোনের মধ্যে দিয়ে শুনতে পাই যে আমাকে আমার মা ডাকছে। আমি কান থেকে হেডফোনটা কিছুক্ষণ নামিয়ে রাখি, বাট কোনো আওয়াজ শুনতে পাই না। এরপর আমি ভাবি হয়তো এইটা আমার মনের ভুল। এরপর আমি আবার আগের মতো হেডফোন দিয়ে গান শুনতে থাকি, বাট এইবারও ঠিক সেম ভাবেই আমার মা ডাক দেওয়ার আওয়াজ পাই। এরপর আমি মার ঘরে গিয়ে দেখি মা ঘুমোচ্ছে। And এবার আমার ঘরে ফিরে আমি আবারও ঘরে ফিরে আসি, তখনই ঠিক আমার ভয় লাগছিল না তখন ঠিক আমার ভয় লাগছিল না এবং আমি কাজ করতে থাকি। এরপর বেশ অনেক দিন ধরেই কোনো প্রবলেম হয় না। এরপর ভোর 3:45 দিকে যখন অল্প অল্প আলো ফুটতে শুরু করেছে, তখন আমি বের হয়ে এবং লক্ষ্য করি যে জানালার বাইরে একটা শ্যাডো ঠিক রাতের মতোই স্টিল দাঁড়িয়ে আছে। এইবার আমি একটু সাহস করে আমার রুম থেকে বেরিয়ে করিডরের দিকে যাই, যেখান থেকে আমাদের বাড়ির উঠোনটা দেখা যায়। আমি গিয়ে পুরো অবাক হয়ে গেলাম, দেখি আমারই মতো একটা ফিগার দাঁড়ানো, বাট ফিগারটা সেমি ট্রান্সপারেন্ট, বাট আমার কুকুরটা কোনো রকম প্রোটেস্ট করছিল না। অর্থাৎ যিনি মেলটি করছেন তার মতনই একজন মানুষ তার সামনে দাঁড়ানো এবং কুকুরটা কোনো প্রোটেস্ট করছে না। মনে হচ্ছিল যে আমার কুকুরটা ওই ফিগারটা চেনে। এরপর আমি জোরে চিৎকার দিয়ে আমার মার কাছে চলে যাই। মা বাবাকে দৌড়ে এসে দেখি যে ওখানে কেউ নেই। এরপর 4 আমি জ্বরে ভুগেছি। তারপর আমাদের বাড়িতে তান্ত্রিক ডেকে আমাকে ঝাড়িয়ে দেয়া হয়, আমাকে একটা তাবিজ দেয়া হয় অ্যান্ড আমি স্টিল ওই তাবিজটা পড়ি এখনো। এখন আর এরকম কোনো প্রবলেম আমি ফেস করি না। অর্থাৎ এটা আমি জানি না যে পরে যখন সবাই মিলে এসছেন তখন কিছু পাওয়া যায়নি। আমি শুনেছি যে কুকুর বিড়াল এরা অনেক কিছু টের পায়, তারাও টের পায়নি, হয়তো এটা হ্যালুসিনেশনও হতে পারে। আই ডোন্ট নো, বাট আমি গেস করে বলছি আর কি যে হতেই পারে হ্যালুসিনেশন। বাট মাঝরাতে যদি হঠাৎ করে আপনি দেখেন যে আপনার ঘরে জানালার পাশে আপনারই মতো একটা ফিগার দাঁড়িয়ে আছে, হুবহু আপনার মতন দেখতে, বা ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করছে যে কিনা একদমই আপনার মতো দেখতে, কেমন লাগবে? আমার মনে হয় যে এক্সপিরিয়েন্সটা মোটেই কোনো ভালো এক্সপিরিয়েন্স বা সুখের এক্সপিরিয়েন্স হবে না। ইভেন আমার এখন এই গল্পটা বা এই ঘটনাটা পড়তে গিয়ে মনে হলো, বারবার করে মনে হচ্ছিল যে সত্যি তো আপনার এখন যে জার্নি করছেন, জার্নিতেই বা আপনি যদি এই মুহূর্তে দেখেন যে আপনার পাশের সিটে ঠিক আপনার মতোই একজন মানুষ বসে আছে, অল্প অল্প আলোতে রাস্তার পাশ দিয়ে কোনো বাস বা কোনো ট্রাক পাস করার সময় আপনি সেই আলোটা দেখতে পাচ্ছেন যে আপনার পাশেই এইরকম একজন মানুষ ঠিক আপনার মতোই দেখতে বসে আপনার সাথে জার্নি করছে, কেমন লাগবে? আপনি হয়তো লঞ্চে আছেন, আপনি হয়তো ট্রেনে আছেন, আপনি হয়তো বাসে আছেন। সো এই এক্সপিরিয়েন্স গুলো খুব উইয়ার্ড হয়, এবং আপনি এখন যদি সত্যি রোডে থেকে থাকেন এবং রোড থেকে আমাদের SMS করতে পারেন, SMS করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে দেখতে পাচ্ছি আমাকে বেলি রেনু SMS করেছেন ফ্রম যশোর, এছাড়াও রহিমা খুলনা থেকে আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন সৈকত, এছাড়াও গফুর আমাদের SMS করেছেন, আশিক বরিশাল থেকে SMS করেছেন এবং আমাকে বলছেন যে তিনি বলছেন যে আপনি কি ভূতে ভূত বলতে কিছু আছে, আপনি কি বিশ্বাস করেন? আমি আমি বিশ্বাস করি বা না করি, আমার সাথে এক্সপিরিয়েন্স ঘটেছে ইনফ্যাক্ট, বিশ্বাস করি বা না করি কিচ্ছু যায় আসে না। প্রশ্নটা হওয়া উচিত ছিল যে আমি ভয় পাই কি ভয় পাই না, আসলে আমি ভয় পাই। আর সেই ক্ষেত্রে ভূত FM যেগুলো আপনারা শুনছেন সেগুলো সত্যি কারোর সাথে ঘটেছিল কিনা, বা আপনারা আসলে এরকম প্যারানর্মাল কোন ব্যাপার স্যাপার বা এরকম কোন একটা ওয়ার্ল্ড আছে কিনা, উই ডোন্ট নো। বাট প্রশ্নটা হচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন বা মজা পাচ্ছেন কিনা। আর এখানে যারা আসেন তারা খুব আন্তরিকভাবেই তাদের জীবনের ঘটনাগুলো বলেন এবং তারা তাদের দায়িত্বে ঘটনাগুলো বলেন। আমাদেরকে তালিক SMS করেছেন, তালিক SMS করেছেন বরিশাল থেকে, এছাড়াও অনিমেষ SMS করেছেন আমাদেরকে, রবিউল SMS করেছেন, SMS করেছেন তুষ্টি। আমরা আরও একবার আমাদের গেস্টের কাছে যাব এবং প্রথম যিনি ঘটনা বলেছিলেন এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন তার কাছে আমি আবারও ফিরে যাব, এবং আপনার সেকেন্ড একটা লাশ নিয়ে একটা ঘটনা আছে শুনেছিলাম, সেই ঘটনাটা আমি একটু শুনতে চাচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ, লাশ ঘর নিয়ে,
লাশ ঘর নিয়ে,
লাশ ঘর নিয়ে, রাইট। আপনার নামটা একবার বলবেন।
আচ্ছা, আমি মিথুন। আমার এই সেকেন্ড ঘটনাটা ঘটেছিল বরিশালে। আমি এর আগেরবার যখন এসেছিলাম তখনও বলছিলাম যে বরিশাল মুসলিম গোরস্থানে আমার বাসা।
আচ্ছা,
তো গোরস্থানে বাসা হওয়ার ফলে মানে ওখানে গোরস্থান রিলেটেড অনেকগুলো ঘটনাই আসলে আমি শুনেছি এবং এক্সপিরিয়েন্স করেছি। তো এবারে যে ঘটনাটা এটা আমার এক ক্লোজেস্ট ফ্রেন্ডের সাথে ঘটেছিল। তো আমরা মাগরিব নামাজ পড়ে যার যার বাসায় চলে যেতাম একটা আড্ডা টাড্ডা শেষ করে। তো ওই গোরস্থানের আমার এক ফ্রেন্ডের বাসা ছিল যার বাসার, আচ্ছা তার আগে আমি একটু বলি নেই, আমাদের গোরস্থানে একটা মানে লাশ গোসল করানোর একটা ঘর ছিল, যে ঘরটাতে মানে সাধারণত লাশ গোসল করানো হয় এবং এই ঘরটা নিয়ে বিভিন্ন ধরনের রিউমার ছিল এবং সবাই চেষ্টা করতো এই ঘরটাকে একটু এড়িয়ে চলার।
আচ্ছা,
তো আমরাও মোটামুটি এই ঘরটার আশেপাশে দিয়ে খুব একটা যেতাম না। তো একদিনের ঘটনা, যেদিন আমরা আড্ডা আড্ডা শেষ করে মাগরিব নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, তো আমার এক ফ্রেন্ড যাবে ওর বাসায়। তো ওর বাসায় যাওয়ার জন্য গোরস্থানের ভিতর থেকে একটি শর্টকাট ছিল যে ওই লাশ ঘরের পাশ দিয়ে যাওয়া লাগে আর কি। তো ও জিনিসটা মানে মানে ওই শর্টকাটটা ও প্রায় দরজাটা খোলা, আর ওটা দরজাটা সাধারণত বন্ধ থাকতো, লাশটা আসলে খোলা হতো এবং পাশে লোকজন থাকতো, মানে লাশের সাথে যারা রিলেটিভ ছিল তারা থাকতো এবং লাশ গোসল করানোর লোকজন থাকতো। তো ও দেখে যে দরজা খোলা হতো, আশেপাশে কোনো লোকজন নেই, ঘটনাটা কি? তো ও একটু কিউরিয়াসিটির বলেই ঘরটার ভিতরে টুকি দেয়, দেখে যে একটা লোক বসে আছে, একটা লোক বসে আছে মাথা নিচু করে, দুই হাত হাঁটুর উপরে। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, ঘরটার ভিতরে লাইট অফ করা ছিল, পিছনে একটা লাইট জ্বলতে ছিল এবং ঘরটার একটাই দরজা, কোনো জানালা নেই, কয়েকটি বড় বড় ফুকা আছে, ওটা দিয়েই লাইটগুলো আসছিল। তো ও এটা দেখে, দেখার পর জিজ্ঞেস করে, মানে ওর কাছে একটু মানে অড লাগে, এটার ভিতর তো সাধারণত কেউ থাকে না আর এইভাবে এক লোক বসেছে, কারণটা কি? তো একটু সাহস নিয়ে জিজ্ঞেস করে, ভাই আপনি কে? তো জিজ্ঞেস করার পরে ওই লোক বলে যে আমি, মানে দুই তিনবার জিজ্ঞেস করো, তো একবার বলে যে আমি জালাল। তো বলে যে আপনি জালাল, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি এখানে কি করেন? তো ওই লোক বলে, আবার দুই তিনবার প্রশ্ন করলো, তো উনি তৃতীয়বার আবার অ্যান্সার করলো যে আমি তো এখানেই থাকি। তো ও বললো যে বুঝলো যে হয়তো পাগল টাগল টাইপের কিছু একটা হতে পারে, তো ও জিনিসটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, তো ওখান থেকে চলে যাওয়া হলো। তো ওই লোকটা হঠাৎ করে পিছন দিয়ে রাখ দিয়ে বললো দরজা চাপ দিয়ে যান। তো ওর দরজা চাপ দেয়নি, ও সোজা ওখান থেকে চলে এসছে। তো চলে কিছুক্ষণ সামনে এগোনোর পর আমাদের ওখানকার গোরস্থানে একজন কেয়ারটেকারের মতো ছিল, তো ওনার সাথে দেখা, বললো যে আঙ্কেল আপনাদের ওই লাশ ঘরের ভিতর একটা লোক বসে আছে দেখলাম, একটু অদ্ভুত টাইপের মনে হইল লোকটাকে। তখন বললো যে কেন, লাশ ঘরে তো কারো কিছু থাকার কথা না, কারণ আমার ওইটা চাবি একমাত্র আমার কাছেই থাকে, লাশ আসলে খুলে দিই, তো ওরা গোসল টোসল করায়। তো ও বললো যে না আমি দেখলাম একমাত্র একটা লোকে, না এটা অসম্ভব, তুমি ভুল টুল দেখছো হয়তো। তারপর ওর পিড়া পিড়িতে আঙ্কেল ওর সাথে আসে এবং আসার পরে যে দেখে যে দরজাটা লক করা।
ওকে,
দরজা লক করা, এবং আঙ্কেল বলে এই যে লক করা, তুমি কি দেখছো? বলছে না দরজা খোলা ছিল এবং ওই লোকের সাথে আমার কথা হয়েছে এবং যাওয়ার সময় আমার বলছে যে তুমি দরজা চাপ দিয়ে যাও, কিন্তু আমি চাপ দিইনি, আমি চলে আসি সোজা। আঙ্কেল বলে যে না এটা তুমি কারে না কারে দেখছো, আছে তোমার সাথে কি কথা হয়েছে, নাম টাম বলছে কখনো? তো নাম বলছে যে জালাল। জালাল, জালাল, আচ্ছা দেখতে কেমন? দেখতে তো আসলে আমি অন্ধকারের ভিতরে যতটুকু দেখছি যে লুঙ্গি পরা খালি এক লোক, চুল টুল বড়, কালো, গায়ের রং কালো এবং শুকনা মতো, মাথা নিচু করে বসা। বলে যে জালাল নামে আমাদের এখানে এক লোক ছিল যে এখানে লাশ গোসল করানোর কাজ করত, ও তো মারা গেছে আরো 3 বছর আগে, ওই যে ওইটার কবর পাশে দেখা দিল।
মানে লাশ যেখানে ধোয়ানো হয় তার পাশেই,
তার একটু পাশেই ওর কবর, জালাল সাহেবের কবরটা ছিল, জালাল কবরটা ছিল। তো এইটা শোনার পর আমার ফ্রেন্ড খুবই ঘাবড়ে গেল যে ইটস কোয়াইট ইম্পসিবল, যে এটা তো আসলে যে লোক মারা গেছে
সেই লোককে আমি কিভাবে দেখি,
সেই লোককে আমি কিভাবে দেখলাম।
আর একটা বিষয় জানলার সাথে তার আগে পরিচয়
হলো, আর একটা বিষয় ছিল যে ও এই গোরস্থান রোড এলাকায় আসছে 1 বছর আগে, আর জালাল মারা গেছে 3 বছর আগে। তো মানে এমন যদি হতো যে ওর সাথে একটা মানে হেলুসিনেশন টাইপের বিষয় বা কিছু একটা করতো, এরকমই না, একদম সামথিং আউট অফ নাথিং এর ভিতর থেকে একটা লোক এসে ওর কাছে মানে ওর সাথে আলাপ হলো। তো জিনিসটা আসলে আমাদেরকে যখন বললো আমাদেরকে বেশ একটা নাড়া দিয়েছিল ঘটনাটা, যে এবং আমরা এর আগে বিভিন্ন লোকের কাছে ওই ঘর সম্বন্ধে বিভিন্ন ঘটনা শুনছি, কিন্তু এই এই ঘটনাটা আমাদেরই সার্কেলের একজনের সাথে ঘটলো, এই মানে যার ফলে আমরাও এরপর থেকে আর ওই ঘরের ধারে কাছে আরো যেতাম না আরকি।
ওকে, সো এই ছিল ঘটনা। আচ্ছা, আমরা কিছু SMS দেখে আসি, আমাদের কাছে বেশ কিছু SMS এর মধ্যে আবার চলে এসেছে। আমাদেরকে মামুন বরিশাল থেকে SMS করেছেন এবং আমাদেরকে কানুন লাইট অফ করে তিনি ভূত ফ্রেম শুনছেন, থ্যাংক ইউ। এবং তিনি বলছেন যে আচ্ছা তিনি আচ্ছা একজন আমাদের SMS করেছেন, নামটা লেখেননি, যশোর থেকে, আচ্ছা না নাম লিখেছেন সাবাইয়াস সামথিং, আমি নামটা পড়তে পারলাম না, সরি। বাট তিনি লিখেছেন যে এটা খুবই ইন্টারেস্টিং লাগছে তার কাছে ব্যাপারগুলো, বাট তিনি বিশ্বাস করেন না, দ্যাটস অ্যানাদার ইস্যু। আমি বলছি না যে বিশ্বাস করতেই হবে। আচ্ছা, আমাদেরকে ছাড়াও অন্যা SMS করেছেন, প্রমি খুলনা থেকে SMS করেছেন, SMS করেছেন সুদীপ্তা, মনির SMS করেছেন আমাদেরকে বরিশাল থেকে, এবং তিনি আমাদেরকে বলছেন যে ভূতফ্রেম শুনতে শুনতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, তার পাশে দেখতে পাচ্ছেন তিনি একটা বিড়াল, দেখে নিশ্চয়ই ভয় পেয়েছেন, ভয় পেয়ে চমকে উঠেছেন আর কি। আমাদেরকে এছাড়াও SSC তারেক SMS করেছেন এবং তার গ্রামে অনেক অনেক ঘটনা আছে, ভাই আপনার যদি ঘটনা থাকে তাহলে বলবো যে অবশ্যই আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। আপনার ইমেলগুলো যদিও এই সপ্তাহে পড়া হবে না, নেক্সট উইকের জন্য আমরা রেখে দেব, এবং নেক্সট উইকে আপনার ইমেল থেকে মানে আপনাদের পাঠানো ইমেল থেকে বাছাই করা সেরা ইমেলগুলো আপনাদেরকে পড়ে শোনাবো, এবং যারা স্টুডিওতে উপস্থিত থাকতে পারবেন তাদের তো কথাই নেই, অবশ্যই উল্লেখ করে দিবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বারের সাথে আপনি স্টুডিওতে এসে আপনার এক্সপিরিয়েন্স নিজে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা আপনার এক্সপিরিয়েন্সটা পড়ে শোনাই। এছাড়াও আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন উজ্জ্বল, আমাদেরকে এছাড়াও পিয়াস SMS করেছেন, আশিকুল SMS করেছেন সিলেট থেকে, এবং আমাদেরকে SMS করেছেন আসিফ চাপাই নবাবগঞ্জ থেকে, অনেক দূর থেকে SMS করেছেন। সো স্টে টিউন্ড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা যাচ্ছি আমাদের আরো একজন গেস্টের কাছে, আপনার নামটা একটু বলবেন আমাদের সবাইকে।
হ্যালো লিসেনার্স, আমি ইওয়েন, আমি আগেও একবার এসেছিলাম আপনাদের মনে থাকতে পারে। তো যাই হোক, শুরুতেই থ্যাংকস রাসেল ভাইয়া আমাকে আরো একবার ইনভাইট করার জন্য, এখানে আসার জন্য। আর আমি আরেকটু থ্যাংকস জানাতে চাই, কারণ গত পর্বে আমি ফেসবুকের দি স্কর্পিয়ন্স পেজে একটা প্যারানর্মাল জার্সি দেখতে বলেছিলাম, অনেক লিসেনার দেখেছেন এবং আমরা ভালো রেসপন্স পেয়েছি, তাদেরকে মেনি মেনি থ্যাংকস, এবং সকল লিসেনার্সকে স্কর্পিয়ন্স এবং ইওয়েনের পক্ষ থেকে ঈদ মোবারক। ওকে, এবার আমি চলে যাব এক্সপিরিয়েন্সে। আমার গতবারের এক্সপিরিয়েন্সগুলো ছিল আমার বাসার
এক্সপিরিয়েন্সে চলে যান একদম। হ্যাঁ,
গতবারের এক্সপিরিয়েন্সগুলো আমার বাসার এক্সপিরিয়েন্স ছিল, বাট এবারের এক্সপিরিয়েন্সগুলো অ্যাকচুয়ালি অন্য জায়গার, আমার বাসার না। ফার্স্টে আমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এটা আমার এক ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স, আমার খুবই ক্লোজ ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স। তো ওর আগের বাসায় ঘটনাটা ঘটত, ওর আগের বাসাটা ছিল ঢাকার মধ্যেই, আমি একটা জায়গাটা বলছি না, এটা বাসাবোধ ছাড়িয়ে একটা জায়গা, বাট জায়গাটা একটু লোকালয় ছাড়িয়ে আর কি, একটু খালি জায়গার মানে ওর বাসার আশেপাশে অনেক ফাঁকা স্পেস ছিল, মানে আই মিন হ্যাঁ নিরিবিলি ছিল, বিল্ডিংটার চারপাশে বেশ খালি ছিল। তো ওদের বাসায় একটা রহস্যময় জিনিস ছিল যে ওরা থাকতো চারতলায়, পাঁচতলাটা ছিল ছাদওয়ালা একটা বাসা, আর পাঁচতলায় যারা ভাড়াটিয়া থাকতো তারা পাঁচতলার ওই বাসাটার একটা রুম ইউজ করতে পারত না। ওনারা বলেছেন যে ওনারা যখন বাসা দেখতে এসেছিলেন ভাড়া নেওয়ার আগে, তখনই নাকি বাড়িওয়ালা বলে দিয়েছিলেন যে আপনারা ভাড়া নিতে পারেন বাট এই রুমটা আপনারা ইউজ করতে পারবেন না। কিন্তু কেন কোনো উত্তর তিনি দেননি, তিনি বলছেন যে ইউজ করতে পারবেন না এবং কেন এটা প্লিজ জিজ্ঞেস করবেন না। তো এটা একটা মিস্টোরি ছিল। তো যাই হোক, ওই ফ্রেন্ডের যে এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে ওর প্রতি রাতে আড়াইটা থেকে তিনটা এই সময়টার মধ্যে একবার ঘুম ভেঙে যেত, এবং ঘুম ভাঙার দুটা কারণ ছিল। ও ঘুম ভেঙে দুইটা জিনিস রিয়েলাইজ করত, এক ছাদের থেকে কুকুরের কান্নার সাউন্ড আসতো এবং সেটা ভয়ঙ্কর রকমের একটা কান্নার সাউন্ড ছিল। এখানে বলে রাখা ভালো, কুকুরের ডাক আর কুকুরের কান্নার মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে। কুকুরের ডাক আমরা অহরহ শুনি, কিন্তু কুকুরের কান্না জিনিসটা অনেক ভয়ঙ্কর, আর বিশেষ করে সেটা গভীর রাতে ঘুম ভাঙার পর যদি কেউ শুনেন, এটা আসলে মানে কেউ নিজে না শুনলে বোঝানো সম্ভব না, বেশ ভয়ঙ্কর। আর একটা জিনিস হতো, সেটা হচ্ছে কুকুরের ডাকটাও শুনতো আর ওর মশারি টানায় শুইতো, ওর মশারিটার পার্টিকুলার একটা কোনা খুলে যেত, অন্য কোনো কোনা না। এটা প্রতি রাতেই ঘটত যে আড়াইটা থেকে তিনটার মধ্যে ওর ঘুম ভাঙবেই, এবং ভেঙেই ও রিয়েলাইজ করবে যে ওর মশারি ঠিক ওই একটা কোনায় খোলা এবং কুকুরের কান্নার সাউন্ডটা। তো প্রথম রাতে ঘটার পর থেকে দ্বিতীয় রাত থেকে স্বাভাবিকভাবে সে মশারি ডেফিনেটলি অনেক শক্ত করে গিটগিট দিয়ে বাঁধত, আর জিনিসটা তো ভয়ও পেত রাতের বেলা, কিন্তু এই ব্যাপারটা থামছিল না। তো তিন চার দিন সার্ভাইভ করার পর ও একবার পাঁচতলার ওই ফ্যামিলির কাছে গেল, ওই ফ্যামিলির কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আসলে তারা কোনো কুকুর টুকুর পালে কিনা রাতের বেলা ছাদে, তারা কি কোনো কুকুর ছেড়ে দেয় কিনা, কোনো সাউন্ড পায় কিনা এরকম সামথিং। তো ওনারা যেটা বলেছিল যে না, ওনারা তো কুকুর পালেনি না, বরং ওনারাও এই ডাকটা শোনেন, এই কুকুরের কান্নার সাউন্ডে ওনাদেরও প্রায় রাতেই ঘুম ভেঙে যায় এবং ওনারাও এটাতে বেশ ভয় পান। প্রথম প্রথম নাকি তারা এরকমও করেছেন যে দরজা খুলে ছাদে গিয়ে দেখেছেন, বা মাঝে মধ্যে এরকমও করেছেন যে জানালা খুলে উঁকি দিয়ে দেখেছেন, কিন্তু কুকুর কেন, কোনো প্রাণী বা কোনো বস্তু কোনো কিছু চিহ্নই পাওয়া যায়নি, ছাদটা থাকতো পুরাই খালি কিন্তু সাউন্ডটা ঠিকই থাকতো, সেই কুকুরের কান্নার সাউন্ড। আর এই সাউন্ডটা আমি নিজেও একদিন শুনেছি, ওই ফ্রেন্ডের মশারি নিয়ে সমস্যাটা হওয়ার পর থেকে ও টানা 9-10 রাত এরকম হয়েছিল যে ঠিক ওই একটা কোনাই, রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে একটা কোনাই খুলে যেত, এবং এটা অবাক ছিল কারণ আসলে মশারি তো দুইভাবে টানানো যায়, এক কোনো একটা পিনের মধ্যে একটা মশারি একটা হোল ঢুকে দেওয়া অথবা দড়ি দিয়ে গিট দেওয়া, ও মশারিটা টানাতো অ্যাকচুয়ালি দড়ি দিয়ে গিট দিয়ে, এবং বেশ ওই ঘটনাটা যেহেতু ঘটতো বেশ শক্ত করে গিটটা দিত কিন্তু তারপরও এটা খুলে যেত। তো একটা একটা পর্যায়ে ও ভয় পেয়েই মশারি ইউজ করা ছেড়ে দেয়, ও 9-10 দিন পর মশারি ইউজ করা বন্ধ করে, ও কয়েল স্প্রে এগুলা ইউজ করা শুরু করে। তো আমাকে ঘটনাটা ও বলেছিল, আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে, আমি ওকে বলছিলাম যে আমি তোর বাসায় তোর সাথে একদিন রাতে থাকতে চাই, আমি নিজে একটু দেখবো কি হয়। ও রাজি হলো বাট আমাকে বলছিল যে আমি কিন্তু মশারি টানাইতে দিব না, আমি অনেক রিকোয়েস্ট করছি তারপরও দেয় নাই। যাই হোক, আমি যে রাতে ছিলাম সে রাতেও আমি শোয়ার আগে অনেকক্ষণ ওকে রিকোয়েস্ট করছি প্লিজ মশারিটা টানা না, আমি একটু দেখি, কিন্তু আমি এখনো মনে করতে পারি যে জাস্ট মশারি টানানোর কথাটা বললেই ওর মানে ভয়ে ফেসটা পুরো রক্তশূন্য হয়ে যেত, যে জাস্ট লাইক মশারিটাই যেন ভূত এরকম একটা ব্যাপারের মধ্যে কাজ করত, মশারি ভীতি চলে আসছিল। তো আমি তারপরে শেষ পর্যন্ত ওকে রাজি করাতে পারিনি, মশারি ছাড়াই আমরা শুয়ে পড়ি। তো রাতে আমার একটা সময় ঘুম ভেঙে যায় এবং ঘুম যখন ভাঙে তখন আমি ঘড়ির কাটায় দেখি যে হ্যাঁ রাত 2:45 বাজে, এবং আমার ফ্রেন্ডটি আমার ঘুম ভাঙার আগে আমি দেখি যে ওই ফ্রেন্ডটি সজাগ সে খাটে বসে আছে, এবং তখন সে আর কি আমার দিকে তাকায় বলল দেখছিস আমি বলছিলাম না এরকমই হয়।
আপনাকে আপনার ফ্রেন্ড মানে ডাক দিয়ে ঘুম ভাঙায়নি বা এরকম কোনো?
না না, এরকম কিছু না আর কি। ভাইয়া ওর তো প্রতি রাতে এই টাইমে হতো, তো ওর একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এই টাইমে ওর ঘুমটা ভেঙেই যায়, তো ও এই জন্য আগেই ঘুম ভেঙে উঠে বসে আছে ভয় পাচ্ছি, কিন্তু আমাকে আর ডাকে নাই, আমার ঘুম নর্মালি ভাঙছে। আর আমি উঠে তারপর বসার পর তারপর বলল যে এই তো আর আমি তোকে ডেকে তুললে, এটাও কিন্তু আমাকে বলছিল, আমি তোকে ডেকে তুললে তুই মনে করতি যে আমি তোকে দেখানোর জন্য ডাকতেছি, আমি চাচ্ছিলাম যে তুই ন্যাচারালি ডাকটা শুনেই ওঠ, এই জন্য আমাকে ডাকেনি। তো তারপরে আমাকে ফ্রেন্ডটা বলল যে এই এই তো শুনলি তো কুকুরের ডাকটা। আর আরেকটা জিনিস যে ওর বাসার আশেপাশে কিন্তু আসলে কোনো কুকুর টুকুর ছিল না, আমি যতবার ওর বাসায় গেছি কখনো দেখি নাই, আর ও বলল যে ওদের এলাকায় ওরকম কুকুরের তেমন বিচরণ নাই, আর রাতের বেলা ছাদে কুকুরের কান্নার আওয়াজ ইটস কোয়াইট ইম্পসিবল, কারণ ওদের বাসার একটা বাড়িওয়ালার নিয়ম ছিল রাত 11টার সময় গেট লক করে দেওয়া হবে, আর যেহেতু আশেপাশে এলাকাতেই কুকুরের তেমন বিচরণ নাই, 11টার সময় নিচের গেট বন্ধ, সেখানে ছাদের থেকে কুকুরের কান্নার আওয়াজ আসতেছে এটা কোয়াইট ইম্পসিবল, এবং সাথে সাথে মশারিটাও খুলে যাচ্ছে, আর ওই পাঁচতলায় যারা থাকতো তারা পর্যন্ত সাউন্ডটা শুনে এবং ছাদে গিয়ে দেখে যে কিছু নাই, এটা খুবই ইন্টারেস্টিং, আমি ঠিক বলতে চাচ্ছি না আনইউজুয়াল অ্যাকচুয়ালি, এটা বেশ ভয়ঙ্কর আসলে, যার সাথে ঘটে সে খুব ব্যাপারটা বুঝতে পারে ভালো মতো। আমি দেখেছি আমার ফ্রেন্ডের এক্সপ্রেশনটা দেখে আমি বুঝেছি যে জিনিসটা যে ওকে কতটা ভয় পাওয়াচ্ছে, এবং ও আমাকে বলেছিল যে ভাগ্যিস মশারিটা টানাই নেই, মশারিটা টানাইলে দেখতে যে আরো কতটা ভয় লাগে, কারণ ও বুঝতে পেরেছিল যে কুকুরের ডাকে ঘুম ভাঙায়, আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম।
ওকে, সো আমরা তখন আরো একটা ঘটনা শুনলাম এবং এর পরে আমি দেখতে পাচ্ছি যে এর মাঝখানে অনেক বেশি কিছু এসএমএস আসছে। আমি কিছু এসএমএস পড়ে ফেলি। সোজি খুলনা থেকে লিখেছেন এবং আমাদেরকে লিখেছেন মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম থেকে, এবং আমাদেরকে ঋতু এসএমএস করেছেন, ভাই আজকের প্রোগ্রাম খুব খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ঋতু। আর আমাদেরকে এসএমএস করেছেন মিনহাজ, এছাড়াও এসএমএস করেছেন সাজ্জাদ আমাদেরকে রূপগঞ্জ থেকে, আমাদেরকে এসএমএস করেছেন রাকিন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন তাসিম বিথি ঢাকা থেকে। এছাড়া উজ্জ্বল দেখতে পাচ্ছি এস এম এস করেছেন আমাদেরকে, ফেসবুক প্রমি খুলনা থেকে আমাদের এস এম এস করেছেন, কাউসার এস এম এস করেছেন, এছাড়াও আমাদের এস এম এস করেছেন শাকিল, মিস্টার রুবেল আমাদের এস এম এস করেছেন, আসিফ আবারও এস এম এস করেছেন জাপানিয়াবগঞ্জ থেকে, আমাদেরকে হিপ হপ লিটন এস এম এস করেছেন, এছাড়া লিটন সানি সৌরভ একসাথে তারা ভূত এফ এম শুনছেন, থ্যাংক ইউ আপনাদের সবাইকে ভূত এফ এম একসাথে শোনার জন্য, দেলোয়ার আমাদের এস এম এস করেছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এস এম এস করেছেন ফায়েদ, এস এম এস করেছেন আমাদেরকে উচ্ছ্বাস। সো যারা এস এম এস করেননি বা করতে চাচ্ছেন তাদেরকে বলবো, এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর এই সাথে আরও একজন গেস্টের ঘটনা আমরা একটু শুনতে চাই, আপনার আপনি একটু আগে আপনার নামটাকে বলবেন।
হ্যালো লিসেনার্স, দিস ইজ ইরশাদ এগেইন।
আচ্ছা, আপনার আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আপনার একজন চাচা আছেন এবং তিনি অলৌকিক অনেক কিছু ঘটাতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল, তো আর কি অলৌকিক ব্যাপার স্যাপার ঘটেছিল আপনাদের বাসায়?
হ্যাঁ, এই ধরনের আরো কিছু এক্সপিরিয়েন্স আছে আমার নিজের। একবার আমার আম্মু তাকে ইনভাইট করে আমাদের বাসায়, তো ইনি সেই ইনভাইটেশন অনুযায়ী আসে আমাদের বাসায়, তো এসেই যেহেতু আমরা তখন খুব আদর করতো আমাদেরকে, এসে জিজ্ঞেস করতো তোমরা কি খাবা, তখন আমি ছোট ছিলাম, তখন আমার প্রিয় ছিল কিসমিস, তো বলতাম কিসমিস খাবো, তখন সে বলতো আম্মুকে বলতো একটা প্লেট নিয়ে আসো, তো আম্মু তখন প্লেটটা নিয়ে আসতো, তো প্লেট নিয়ে এসে তো বলতো এই প্লেটটা একটা গামছা দিয়ে ঢেকে রাখতে, তারপর তিনি ওই গামছার ভেতর হাতটা ঢুকাতেন, হাত ঢুকিয়ে তা দুই এক মিনিট পরে দেখা যাচ্ছে প্লেটের মধ্যে কিছু একটা পড়ছে, মানে প্লেটের মধ্যে এক মুঠ চাল নিয়ে যদি ছাড়া হয় যেরকম শব্দ, সেই শব্দটা পাচ্ছি।
হাত ছিল ভিতরে,
হাত ভিতরে ছিল এবং ঢাকা ছিল গামছা দিয়ে,
হাতের মধ্যে কিসমিস থাকার কোনো সম্ভাবনা
না, কোনো সম্ভাবনা নেই। আর তারপর যখন উনি এই গামছাটা সরাতে বলেন, তখন দেখা যায় যে পুরা প্লেটটা ভরা কিসমিস, হাতে হাতে মুঠ করে রাখার মতো
কিসমিসের পরিমাণ
খুব বেশি পরিমাণ, এবং সেটা যখন আমাদেরকে খেতে দিতেন সেটা এত গরম থাকতো মনে হয় যে এই মাত্র সেটা তৈরি করে আনা হয়েছে। তো সেই দিনেরই আরেকটা ঘটনা হলো, তখন আম্মুকে যখন জিজ্ঞেস করে তুমি কি খাবা, তখন আম্মু বলে গেন্ডারি খাবো, তখন আমাদের এই বারান্দায় নিয়ে আসে আমাদের
গ্যান্ড্রি, হয়তো বুঝবেন না গ্যান্ড্রি মানে হচ্ছে আখ,
জি জি,
সুগার কেন,
জি জি,
ওকে।
তো তখন আমরা বারান্দায় নিয়ে আসে, তো বারান্দার থেকে প্রায় 10-15 ফিট দূরে আরেকটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটা আর কি আম গাছ ছিল, তো বারান্দায় নিয়ে আসে, তারপর সে বলে ওই আগের মতোই প্লেটটা সাথেই থাকে এবং গামছাটাও থাকে, সে গ্রিলের বাইরে থেকে হাত দেয় এবং গ্রিলের বাইরেই সে প্লেটটা ধরে এবং গামছা দিয়ে আগের মতোই ঢাকা থাকে। তো কিছুক্ষণ পরই এবং সে তখন একটা হাতে ছুরি নিয়ে নেয়, অবশ্য ছুরি নিয়ে হাত ঢাকা ছিল ভিতরে কাটা শুরু করে, কি কাটছে এটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করতে থাকি যে সামনের যে আম গাছটা ছিল ওইখানের কোন একটা কোনার ডাল খুব প্রচন্ড জোরে নাড়াচাড়া করছে, উনি কিন্তু প্রথমে বলেন ইন্ডিকেশন করে দেয়নি যে ওই আম গাছটা থেকেই আমি কোনো কিছু এনে দেবো, এরকম কোনো কিছুই বলেনি, উনি জাস্ট ওটা কাটছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ভিতরে কি কাটছে বা কি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ওই গাছের ডালটা নড়ছে কিন্তু কোনো বাতাস টাতাস কিছুই নেই। তারপর যখন উনি বললো গামছাটা সরাতে, তো দেখলাম কিছু ডালপালা জমে আছে ওটার মধ্যে, তো বললো আম্মুকে এটা খাও, আম্মু বলে এটা খেয়ে তো আমি স্বাদ পাবো না, এখানে এটার মধ্যে তো আখের স্বাদ পাবো না, তো জাস্ট অনেক রিকোয়েস্ট করার পর খায়, তো ওটা খাওয়ার পর তো আম্মু অবাক এটা গাছের একটা আম গাছের ডাল, ওটা আখের স্বাদ কিভাবে আসতে পারে, সে খেয়ে ওটা ওটার মধ্যে সম্পূর্ণই আখের স্বাদ পেল এবং সে ওটা দেখে খুবই হতভম্ব, এটা কিভাবে সম্ভব। তারপর
এরকম অনেক কিছু আপনাদের সাথে ঘটেছে। আচ্ছা, আপনার পাশে একজন দেখতে পাচ্ছি, ওনার নামটা একটু শুনি।
হ্যালো লিসেনার্স, আমি সজীব।
ওকে, আপনার তো ছোট ছোট ঘটনা আছে, আমি একটু শর্টকাট শুনে ফেলি।
হ্যালো লিসেনার্স, আমি সজীব। আমি আজকে আপনাদের সাথে একটা প্ল্যান চ্যাটের ঘটনা শেয়ার করব।
মানে আমরা সবসময় এরকম শুনে থাকি যে প্ল্যান চ্যাট অনেকেই করতে চান, কিন্তু প্ল্যান চ্যাট আসলেই করলে কোনো সময় কোনো আসলে এরকম গুড সোল বা যেই সোলই বলি না কেন তারা আসে কিনা, আসলে এরকম কোনো ঘটনা ঘটে কিনা এটা নিয়ে আমরা ঠিক চাই না। কিন্তু আপনি শিওর, আপনি আমাদেরকে মানে একদম নিশ্চিত করছেন, অ্যাসিওর করছেন যে এরকম ঘটনা ঘটেছে? আচ্ছা, কাদের সাথে ঘটেছে এটা?
এটা আমার আমার কিছু ফ্রেন্ডসদের সাথে ঘটেছে। আমার চারজন ফ্রেন্ডস, ওরা ঠিক করেছিল প্ল্যান চ্যাট করবে। তো ওরা প্ল্যান চ্যাট করার জন্য একটা রুম, ওরা প্ল্যান চ্যাট করার জন্য একটা একটা রুমে ওরা চারজন বসেছিল। তো করার জন্য ওরা একটা হার্ডবোর্ডের মতো, একটা সাদা হার্ডবোর্ডের মতো, ওটা চার কোনা। তো ওখানে ওরা চারজন চার কোনায় বসেছিল, আর চারদিক থেকে চারটা মোমবাতি ওরা জ্বেলে রেখেছিল, জ্বালিয়ে রেখেছিল। তো তারপর ওরা শুরু করলো ওদের ওদের প্ল্যান চ্যাট। তো আর ওদের আর হচ্ছে ওই ওরা ওদের যে পিসবোর্ডটা ছিল ওটার মাঝখানে একটা সার্কেল এঁকেছিল। তো ওটার মাঝখানে একটা কয়েন রাখা ছিল, আর বাম পাশে ইয়েস লেখা ছিল, ডান পাশে নো লেখা ছিল।
ওকে
ওকে, তো ওদের ইন্টেনশন ছিল, ওরা ওদের সামনে এইচএসসি পরীক্ষা ছিল, তো ওদের ইন্টেনশন ছিল যে ওরা এইচএসসি এর কোয়েশ্চেন বের করবে।
খুব ভালো ইন্টেনশন।
তো তারপর ওরা ওরা বই নিয়ে বসেছিল, ওরা একটা একটা ওদের ইন্টেনশন ছিল যে একটা করে কোয়েশ্চেন করবে, ওটা কয়েনটা ইয়েস অথবা নোতে যাবে। তো তারপর ওরা ওরা বেশ কিছুক্ষণ ইয়ে করে যাচ্ছে, ওদের মেডিটেশন চালিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে দেখা গেল যে রুমে একটা পিকচার টাঙ্গানো ছিল, পেরেকে একটা পিকচার টাঙ্গানো ছিল। তো হঠাৎ করে ওই পিকচারটা পড়ে গেল। পিকচারটা এমন না যে যদি কোন একটা ওয়াল থেকে পিকচার পড়ে যায় তাহলে ওটা ওয়াল ঘেঁষে পড়ে যাবে, কিন্তু এমন এমন হলো না, হলো যে পিকচারটা মনে হচ্ছে যে কেউ কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল,
জোরে পুশ করেছে,
কেউ ফেলে দিল। তো তারপর এটা দেখে ওরা ওরা বেশ ভয় পেয়ে গেল। তবে হঠাৎ করে জানালা খুলে গেল, জানালা খুলে বাইরে থেকে প্রচুর বাতাস আসতে শুরু করলো, আর একদম পুরো ঝোড়ো হওয়ার মতো অবস্থা, বাইরে থেকে পাতা এসে পুরো ঘরটা ভরে গেল। আর ওরা ওরা বেশ ভয় পেয়ে গিয়েছিল। আর আর হঠাৎ দেখতে পেল যে জানালার সামনে একটা সামহাও কিছু একটা ফিগার ওরা ওখানে দাঁড়িয়ে ছিল। তো ওরা এটা দেখে এত ভয় পেয়ে গিয়েছিল ওরা যে ওরা রুম থেকে অ্যাট লাস্ট বেরিয়ে গিয়েছিল, ওরা প্ল্যান চ্যাট শেষই করতে পারেনি, শেষ না করেই প্ল্যান চ্যাট না করে ওরা ওরা বের হয়ে গিয়েছিল। আর ওদের মধ্যে একজনের কিছু প্রবলেম হয়েছিল, ওর বেশ বেশ জ্বরে আক্রান্ত হয়েছিল, বেশ কয়েকদিন ওর জ্বরে আক্রান্ত ছিল। তো এই ঘটনা ছিল।
ওকে, সো আমি এই প্ল্যান চ্যাট করার এই ব্যাপারটা একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা জিনিস আমরা ম্যাজিককে সবসময় শুনি যে ম্যাজিকে একটা জিনিস ভ্যানিশ করে দেয়া বা ম্যাজিকে একটা জিনিস ভ্যানিশ করে দেয়াটা খুব মানে যতটা বেশি কঠিন তার চাইতেও বেশি কঠিন সেটা আবার ফিরিয়ে নিয়ে আসা। মানে ম্যাজিকে আপনি একটা জিনিস নাই করে দিলেন, তারপরে সেটাকে আবার যদি ফিরিয়ে নিয়ে আসতে চান সেটা খুব টাফ একটা ব্যাপার হয়। আর আমার কাছে, আমি অনেকের কাছে শুনেছি যারা এই যে সমস্ত প্ল্যান চ্যাট করেন বা এ ধরনের ঘটনার সাথে জড়িত, তারা অনেকে বলেন এরকম ভাবে যে আত্মা নিয়ে আসা হয়তো কোনো কোনো সময় সম্ভব হলে হতেও পারে, বা কেউ হয়তো চেষ্টা করে আত্মা নিয়েও আসতে পারে, কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে আত্মাটাকে আবারও ফেরত পাঠানো। সে যদি আপনার সাথে থেকে যেতে চায় তাহলে সেটা খুবই ডিফিকাল্ট হবে, তার সঙ্গে মানে তাকে আপনার স্বাভাবিক জীবনে এরকম একটা অস্বাভাবিক ব্যাপারকে স্থান দেয়া কতটুকু আপনাদের জন্য মানে কি বলবো স্বস্তিদায়ক হবে, আই ডোন্ট নো। আচ্ছা, আমি কিছু SMS পড়ে ফেলি। সজীব আমাদের SMS করেছেন, আতিক, সজীব আতিক শিমুল রাজশাহী দুর্গাপুর থেকে, এবং তারা আমাদের SMS করেছেন যে ঈদ মাঠে তারা বসে একসাথে শুনছেন এবং লাশ ঘরের কাহিনীটা তাদের ভালো লেগেছে, এবং এখানে অনেক কাহিনী ওই রকম কাহিনী ওখানে অনেক আছে। আমি আমি বলবো যদি এরকম কাহিনী সত্যিই থেকে থাকে তাহলে আমাদের SMS করুন, এবং SMS তো করেছেনই, আমাদের ইমেল করুন bhutfm@radiofurti.fm, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, সেখানে আপনি ইমেল করে আপনার ঘটনা জানাতে পারেন। শাকিল ত্রিমোহনী ঢাকা থেকে SMS করেছেন যে প্লিজ ভাই আপনি আমার এস এম এস টি পড়বেন। ওকে আমি পড়ে ফেললাম। আমাদের জাহির এস এম এস করেছেন চট্টগ্রাম থেকে এবং তিনিও প্ল্যান চেট করতে পারেন সেটা আমাদের জানিয়েছেন। এবং থ্রি ইয়ার চাইল্ড এর চাইল্ডের একজন মানে মৃত একজন মানুষের আত্মা তিনি নিয়ে আসতে পেরেছিলেন বা এরকম তিনি সক্ষম হয়েছিলেন সেটা জানাতে চেয়েছেন। নাহিয়ান আমাদের লিখেছেন, নাহিয়ান হাবিব এস এম এস করেছেন, আমার মেসেজটা প্লিজ পড়বেন ভাইয়া, আমার মেসেজটা কোনোদিন পড়েন না, আমি আজকে পড়ে ফেললাম আমার মেসেজ। এছাড়াও আমাকে টিটো এস এম এস করেছেন ফ্রম বরিশাল, ভাইয়া আমি ভূতের আচ্ছা ভূতের সাথে বেশ একটা সাহসিকতার কাজ তিনি করতে চাইছেন, ভূতকে মারার মানে একটা ব্যাপার সেরকম একটা কিছু, যে ভূতের কলিজা তিনি সংগ্রহ করতে চেয়েছেন সেটা সম্ভব হবে কিনা আইডোন্ট নো। আরিফ লিখেছেন নরসিংদী থেকে যে লাইট অফ করে তিনিও শুনছেন। এছাড়া আমাদের এস এম এস করেছেন দিবা ফ্রম খুলনা, যে আমি ফার্স্ট আমাদেরকে মনে হয় এস এম এস করলেন। তিনি বেলি রেনু আবারও এস এম এস করেছেন যশোর থেকে। এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন চকলেট ডেভিল আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন হৃদয়, এস এম এস করেছেন লিটন কনক চকলেট ডেভিল আসিফ, এছাড়াও আমাদেরকে রুবেল ঈদ মোবারক জানিয়েছেন, এছাড়াও কনক উত্তর থেকে এস এম এস করেছেন ইনফ্যাক্ট। সো আপনারা যারা এস এম এস করেননি বা এস এম এস করতে চাচ্ছেন তাদেরকে নিয়মটি বলে দিই, মোবাইলের মেসেজ অপশন জানেন, সেখানে গিয়ে টাইপ করুন এস এইচ ও ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আরো একটা ঘটনা শুনবো। আপনার কোন ঘটনা আছে? আচ্ছা জি।
Okay, dear listeners, it's Ivan again. এবারের ঘটনাটা আমার ফ্রেন্ডের কাজিনের, আই মিন ও আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের কাজিন সূত্রে পরিচয় নাদিম নাম, তো ওর ঘটেছিল এবং এটা ঘটেছিল এবার এই রমজানের প্রথম রমজানে। তো ওর দাদার মৃত্যুবার্ষিকী ছিল, ওদের দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরা তখন গ্রামের বাড়ি গিয়েছিল, বাড়িটা ছিল বরিশালের ভাষাঞ্চলের একটা গ্রামে ভিতরে, বেশ প্রত্যন্ত গ্রাম ওইটা। তো ওখানে বাদাসও ছিল মিলাদ এবং প্রথম রোজা যেহেতু তো ইফতারের একটা ভালো আয়োজন ছিল। তো ওদের জায়গাটা এরকম ছিল যে আমি ওর কাছ থেকে যা শুনেছি, ওদের বাসা থেকে মানে গেটের কাছে আসলেই একটা মসজিদ, একটা ছোট কাঁচা রাস্তা, রাস্তার ওপারে পুকুর, আর মসজিদটার একটু সামনে তিনটা কবর। তো কবর তিনটা হচ্ছে ওর দাদার, দাদির এবং একটা হচ্ছে ওর চাচির কবর। ওটা কবরস্থান ঠিক না, পারিবারিক কবরস্থান বলা যেতে পারে। তো এরকম আর ওই চাচির কবরটা খুব একটা আগের না, ছয় মাসের মতো হয়েছে। যাই হোক, তো বাদাসরে ও মিলাদ অ্যাটেন্ড করলো, দাদা মৃত্যুবার্ষিকীর মিলাদ, দেন তারপরে ইফতারের টাইমটায় জাস্ট ঘটনাটা ঘটেছিল ইফতারের মানে আই মিন মাগরিবের আজান দেওয়ার কিছুক্ষণ আগে। ও মিলাদ পড়ে ইফতারের আয়োজন করে অনেক কাজকর্ম সেরে ও আজান দেওয়ার 5-7 মিনিট আগে জাস্ট সময় পেল অজু করার। তো ও অজু করতে ওই গেটের বাইরে মসজিদের উল্টা সাইডে যে পুকুরটা ছিল সেই পুকুরের কাছে সে যায় অজু করার জন্য। তো অজু শেষ করে তখন আজান দিবে কিছুক্ষণের মধ্যেই, বেশ তাড়াহুড়া করে অজুটা করে সে যখন উঠে আসছে তখন হঠাৎ করে খেয়াল করে মাগরিবের সময় একটু অন্ধকার একটু আলো এরকম একটা অবস্থা, সে খেয়াল করে যে তার ওই মসজিদের একটু সামনেই তো কবরগুলো, যে খেয়াল করে যে কবরটার বাউন্ডারি দেওয়া কবর, বাঁধানো কবর, বাউন্ডারির মধ্যে এক লোক দাঁড়ায় আছে এবং লোকটা পায়জামা পাঞ্জাবি পরা ছিল। তো কিন্তু উল্টা দিকে ফিরেছিল, সে লোকটার ফেস দেখতে পাচ্ছিল না, যে লোকটা কে বুঝতে পারতেছিল না, বাট ওর কাছে অবাক লাগছে এরকম, মানে দাঁড়ানোর ভঙ্গিটা দেখলে মনে হয় যে তিনি কবর জিয়ারত করছেন, এটা হইতেই পারে কারণ তার আজকে মৃত্যুবার্ষিকী, কবর জিয়ারত কেউ করতেই পারে, কিন্তু অবাক লাগছে এটা যে বাউন্ডারির ভিতরে কেন, কবর জিয়ারত তো মানুষ সাধারণত বাঁধানো জায়গাটার বাইরে দাঁড়ায় করে, উনি কবরের বাঁধানো জায়গার ভিতরে দাঁড়িয়েছিলেন। তো একটু পরে লোকটা ঘুরে ওর দিকে তাকায় এবং জাস্ট যখন তাকায় ও মাই গড, মানে দ্যাট ওয়াজ দ্য মেইন স্কেরি থিং, যে ও সবচেয়ে ভয় পেয়ে যায় যে ও যেটা দেখে সে লোকটা ছিল ওর দাদা, অ্যাকচুয়ালি যার মৃত্যুবার্ষিকী সেদিন ছিল, আর ওর দাদা মারা যায় ও খুব ছোট যখন ছিল সেই সময়। তো ওর দাদার তেমন কোন স্মৃতি ওর মনে নাই, ওর ও দাদা বলতেও যা বুঝে জাস্ট এই ছবির স্মৃতিগুলো, কিন্তু এই যাকে সে ছবি ছাড়া তেমন তার লাইফে দেখেইনি বলতে গেলে সেরকম মানুষকে, এবং যে মৃত তার আজকে মৃত্যুবার্ষিকী, তাকে হঠাৎ করে তারই কবরের সামনে দেখা, সে প্রচন্ড ঘাবড়ে যায় এবং এরকম একটা সময় সে ঘরে দৌড়ে চলে যাবে ভয় পেয়ে, এরকম একটা সময় সে হঠাৎ নোটিস করলো যে তাকে হাত ইশারায় ডাকছে তার দাদা, আরো ভয় পেয়ে যায়, সে জাস্ট কোন রকম টাইম ওয়েস্ট না করে দৌড়ে ঘরের ভিতর চলে যায়। এবং ইন দ্য মিন টাইম মাগরিবের আজান দেয়, ইফতারও হয়, কিন্তু সে স্বাভাবিকভাবে খুব অস্থির ছিল এবং তার বাবা মাকে একটু মানে অনেক লোকজন ছিল ঘরের মধ্যে, যদিও তার বাবা মাকে একটু সাইরে নিয়ে ঘটনাটা বলে। স্বাভাবিকভাবেই তার বাবা মা কেউই বিশ্বাস করে না এবং বলে যে আসলে এটা হওয়া সম্ভব না, আর স্বাভাবিকভাবে আজকে তোমার দাদার মৃত্যুবার্ষিকী, তুমি হয়তো তার ব্যাপারে বেশ ফিল করছো এই জন্য এটা দেখতে পারছো, এরকম বিভিন্ন কথা বলে। কিন্তু ওর চেহারার ভীতি, ওর বলার এক্সপ্রেশন সবকিছু মিলে জাস্ট ওনারা ইগনোরও করতে পারছিল না যে না কিছু মনে হয় হয়েছে না, এরকম করার কথা না, নাদিম তো এরকম না। তো তারপরে এক পর্যায়ে নাদিমের যখন কিছুতেই মানে বিশ্বাস করাতে পারছে না, তো ওর বাবা বলে আচ্ছা ঠিক আছে আমরা গিয়ে দেখব। তারপরে এশার আজানের দিকে, এশারের ওয়াক্ত যখন হয়ে গেছে, এরকম একটা সময় নাকি যে নাদিম, ওর আরো বড় দু তিনজন কাজিন আর ওর আব্বু, এরা সবাই মিলে কবরের কাছে যায় টর্চ লাইট নিয়ে। তো গিয়ে খুব ভালো করে তিনটা কবরের চারপাশে খুঁজে টুজে দেখলো, স্বাভাবিকভাবে কিছু পাওয়া যায়নি। ওই লোক তো মানে ও যে ওর দাদাকে দেখেছিল, দাদা তো নাই, মানে তেমন অস্বাভাবিক কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করে ওর এক কাজিন আর কি টর্চ মেরে হঠাৎ করে নোটিস করলো এটা, যে ওর যে চাচির কবরটা ছিল যেটা ছমাস আগে দেয়া হয়েছে, ওই চাচির কবরের পায়ের যে দিকটা ছিল সেইখানের মাটি কিছুটা খোড়া, মানে মানে কিছুটা মাটির অংশ কিছুটা উঠানো এবং সেখান দিয়ে একটা হাড্ডির মতো বের হয়ে আছে। তো এটা দেখে তারা আসলে বেশ ঘাবড়ে যায় জিনিসটা, কারণ কবরটা বাঁধানো একটা কবর কিন্তু এখানে একটা একটা পোর্শনের মাটি বেশ ভালো মতো খোদাই করা এবং মাত্র ছ মাস আগে মারা যাওয়া একটা মানুষের হাড্ডি বের হয়ে আছে, তারা আসলে ভয় পেয়ে যায়। তো এরপরে তারা নাদিমের সাথে এটা নিয়ে কোনো ডিটেল ডিসকাশনে যায়নি যে তুমি যা দেখছো তার ঠিক বা তা ভুল, তারা জাস্ট ওইখানেই অফ হয়ে যায়। তারা বাসায় আসে এবং পরের দিন পারিবারিক উদ্যোগে কবরটা ঠিক করা হয়, কিন্তু মুরব্বীদের মাথা থেকে জিনিসটা যাচ্ছিল না। এই পুরো রমজান জুড়েই ও বলল যে ওর যারা মুরব্বীরা আছেন বা এলাকার মুরব্বীরা আছেন ওনারা এটা নিয়ে অনেক আলোচনা বিলোচনা অনেক ডিসকাশন করেছেন এবং বেশ কিছু হুজুরের কাছেও এটা বলা হয়েছে এবং এ সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তো স্থানীয় কিছু হুজুর এরকম একটা ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ, ও নাদিম সম্ভবত তার দাদাকেই দেখেছে, অ্যাকচুয়ালি দাদার রুহুকে দেখেছে, এটা স্থানীয় হুজুরদের মতামত যে তার দাদার রুহুকেই হয়তো দেখেছে। আর এজন্য দেখেছে কারণ একজন মৃত মানুষের কাছে কবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আর ঠিক তার পাশেরই কবর, তারই ছেলের বউয়ের কবরটা, ওটা যে কে খুঁজছে ওটা খুঁড়তেই পারে, কোনো শিয়াল হতে পারে বা যে কোনো ন্যাচারাল কারণে কবরটা হয়তো মাটি উঠে গেছে, হাড্ডি বের হয়েছিল হতে পারে, কিন্তু জাস্ট এই জিনিসটা তিনি হয়তো মানতে পারছিল না বা তার রুহুটা মানতে পারছিল না যে তার পাশে তারই ছেলের বউর কবরটা আসলে এরকম একটু প্রবলেম, মাটি উঠে গেছে। সো এটার জন্যই হয়তো তিনি এই মেসেজটা দেওয়ার জন্যই হয়তো তার এক্সিস্টেন্স দিয়েছিলেন এবং তারা অনুমান করে নিয়েছেন যে হাতি ছাড়াই হয়তো এই জন্যই ডাকছিলেন তাকে বলে দেওয়ার জন্য যে এটা ঠিক করতে।
অলরাইট, আমরা আরো একটা ঘটনা শুনলাম এবং এর মাঝখানে বেশ কিছু ঘটনা আমরা শুনে ফেলেছি। আমাদের অসংখ্য SMS আপনারা পাঠাচ্ছেন এবং এখন দেখতে পাচ্ছি চঞ্চল আকাশ আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এছাড়াও রিয়াদ SMS করেছেন সিলেট থেকে, নিশি SMS করেছেন, তারা তিন কাজিন মিলে ভূত FM শুনছেন। বাট সাডেনলি দূর থেকে একটা মিস্টিরিয়াস সাউন্ড আসলো। অলরাইট, এরকম অনেক কিছু হতে পারে, এখন অনেক কিছু হ্যালোসিনেট করলেও আমি অবাক হব না, আপনারা এরকম একটা মুডেই আছেন। এছাড়াও আমাদেরকে লিমন SMS করেছেন এবং তিনি অনেক ভূত FM পছন্দ করেন সেটা জানিয়েছেন, অগ্রিম ঈদ মুবারক জানিয়েছেন সবাইকে, থ্যাংক ইউ, আপনাকেও অনেক অনেক অগ্রিম ঈদের শুভেচ্ছা। তানভীর আমাদের লিখেছেন, ভাই বাসায় যাওয়ার সময় ভয় পান না, না বাসায় যাওয়ার সময় ভয় পাওয়ার কোনো চান্স নেই, কারণ আমি রাত্রে এখানেই থাকি। আসিফ আমাদের SMS করেছেন, আবারও মনুজ আমাদের SMS করেছেন, মিসকাত আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন নৌমি, আর এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি যে তামান্না রাজশাহী থেকে, যে স্টোরিগুলো তার অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে ঘটনা, আর এগুলো সবগুলোই ঘটনা। রানী আমাদের মিরপুর থেকে SMS করেছেন, সো যারা SMS করছেন তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। যারা SMS করতে চাচ্ছেন এখনো তাদেরকে বলে দেই যে SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে SHOUT শাউট লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখবেন, পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আর যারা ইমেইল পাঠাতে চান তারা লিখবেন ভূত FM BHOOT FM@radiofurti.fm। ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসছি, স্টে ইন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
What FM?
রাইট, শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল, চলছে ভূত এফএম, ঘড়িতে সময় 1:30, আর একটার পর একটা দারুণ দারুণ সব আপনাদের মানে কি বলবো যে ঘটনা শোনাচ্ছি আমরা, এবং আপনাদের এস এম এস এর মাধ্যমে জানতে পারছি আপনাদের অবস্থা, এবং আপনারা যে সঙ্গেই আছেন থ্যাংক ইউ আমাদের এস এম এস পাঠানোর জন্য এবং আমাদের সঙ্গে এত রাত পর্যন্ত থাকার জন্য। টিনটিন এমু গার্ল আমাদের এস এম এস করেছেন, এছাড়া আমাদের এস এম এস করেছেন মাইমুন, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি ঈদ মোবারক জানিয়েছেন আমাদেরকে সেলিম, এছাড়াও ভূত শুভ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আসিফ আবারও রাজশাহী থেকে, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে ফ্যামন, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে আন্দ্রা, আচ্ছা তন্দ্রা হবে বোধ হয় এটা বড়, আচ্ছা এছাড়া আমাদের ইমরান এস এম এস করেছেন, এছাড়াও এস এম এস করেছেন মেঘলা সহ আরো অনেকে, এস এম এস তো পড়বই, তার আগে একটা ছোট্ট ঘটনা পড়ে আসি, এবং যারা রোডে আছেন তাদের জন্য এই ঘটনাটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আই হোপ। লিখেছেন, ভাইয়া আমার বাড়ি বগুড়া শেরপুর থানার চান্দাই কোনায়, গত জুলাই মাসের এক সপ্তাহে আপনাদের অনুষ্ঠানের একজন গেস্ট এসেছিলেন, যিনি বাইক দুর্ঘটনায় অসুস্থ অবস্থায় আপনাদের স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ সত্যি তিনি ফিজিওথেরাপি নিচ্ছিলেন ওই সময়, তারপরেও তিনি অনেক কষ্ট করে সবগুলো ফ্লোর পা দিয়ে ভেঙে তারপর এখানে এসেছিলেন তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, এবং তিনি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলেন, এবং আজকে আমাদের সাথে যিনি এই ঘটনাটা শেয়ার করেছেন সেই ঘটনাটাও মানে চান্দাইকোনা থেকে যিনি ঘটনাটা শেয়ার করেছেন তারও ঘটনাটা অনেকটা সিমিলার। সো এখানে তিনি লিখছেন যে উনি নওগাঁ থেকে ঢাকায় আসার পথে যে জায়গায় তার বাইকের পিছনে তিনি একটা শ্যাডো অনুভব করেছিলেন, আসলে শ্যাডো না ঠিক, তিনি বাইক চালিয়ে লং রুটে আসছিলেন ঢাকায় একটা ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করার জন্য, এবং সেই মুহূর্তে তার মনে হচ্ছিল বারবার করে যে বাইকে তার পেছনে ঠিক পেছনেই কেউ বসে আছে, এবং প্রচন্ড অস্বস্তি লাগছিল। এক সময় তিনি একটা বাসকে ওভারটেক করেন এবং সেইখানে বাসটাকে ওভারটেক করে বাসের সামনে যান যাতে আলোটা এসে তার পিঠে পড়ে, এরকম একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, তিনি বলছেন যে এখন যিনি আমাদের ইমেলটা করেছেন তিনি বলছেন যে উনি নওগাঁ থেকে ঢাকায় আসার পথে যে জায়গায় তার বাইকের পেছনে একটা কোনো কিছু একটা অনুভব করেছিলেন সেই জায়গার নাম শেরুয়া বটতলা, মানে উনি একদম নির্দ্বিধায় এটা বলে ফেলেছেন। আমি জানি না যে তার সাথে একটু মানে আরেকবার তার সাথে কথা বলতে পারলে ভালো হতো, বাট তিনি বলছেন যখন আমরা শুনি যে কি আছে ব্যাপারটা। আচ্ছা, এবং তিনি বলছেন সেই জায়গায় একটা সাইনবোর্ড আছে যার শিরোনামে লেখা আছে এখানে জীবন দিয়েছে যারা, আর এর নিচেই এই জায়গায় বিভিন্নভাবে মারা গেছে যারা যারা তাদের নাম লেখা আছে। এই শেরুয়া বটতলায় নাকি একসময় বিশাল বটগাছ ছিল, এবং এই বটগাছের নিকট নাকি একটা মাজারের মতো কবর ছিল, কিন্তু বিশ্বরোড সম্প্রসারণের সময় বটগাছটা কেটে ফেলা হয় এবং কবরের ওপর দিয়ে রাস্তা তৈরি হয়। খোঁজখবর নিয়ে জানা যায় ওই বটগাছের নাম অনুসারেই সেই জায়গার নামকরণ করা হয় শেরুয়া বটতলা। এই জায়গাটিতে যত ভালো করে এই রাস্তা তৈরি করা হতো না কেন তা বেশিদিন টিকত না এবং বড় বড় গর্ত হয়ে থাকত। এমনও শোনা যায় যে রাস্তা সারানোর জন্য ওই এলাকায় বড় বড় ক্ষমতাবানরাও নাকি নানা রকমের স্বপ্ন দেখতে পেতেন। কিছুদিন আগে ওই জায়গায় মানে একটু মানে ওই জায়গায় যেটা হয়েছিল সেটা হচ্ছে অনেক উঁচু করে রাস্তা তৈরি করা হয়, এবং তিনি বলছেন যে আমি নিজেও যখন ওই রাস্তায় বাইক নিয়ে যাই তখন চোখে ঘুম ঘুম ভাব এবং শরীরে কেমন একটা অলসতা অনুভব করি। যে ভাইয়াটা আপনাদের স্টুডিওতে গিয়ে ঘটনাটা বর্ণনা করেছিলেন ঠিক একই ঘটনা আমার বন্ধুর সাথেও হয় গত বছর, কিন্তু সে অনুভব করে যে তার পেছনে কেউ আছে এবং সে একটা কাছাকাছি ওই হাইওয়ের একটা রেস্টুরেন্টে ঘোগা বটতলা নামক একটা জায়গা আছে বেশ ফাঁকা, সেখানে সে দেখতে পায় একজন বৃদ্ধ রাস্তা পার হচ্ছে, কিন্তু ব্রেক করলে দেখা যায় যে রাস্তায় কেউ নেই। এভাবে বেশ কয়েকটি রাউন্ড পার হবার পর শেষ পর্যন্ত সে বাইক সহ খালে গিয়ে পড়ে। ঠিক একই জায়গায় এই বছর মার্চ মাসে তিনি বলছেন যে আমার আরেক বন্ধু সহ সিএনজি নিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে কোথায় থেকে যেন প্রচন্ড কুয়াশা এসে পড়েছে সিএনজির সামনে, এক হাত দূরে কি আছে সিএনজির লাইট জ্বালানো থাকলেও তা দেখা যাচ্ছিল না, এমনকি রাস্তা যে বড় বড় গাড়ি চলছে তাদের আলোও দেখা যাচ্ছিল না। আমাদের সিএনজি চালক গাড়ি দাঁড় করিয়ে রাখলে সামনে কুয়াশার মাঝে কেউ একজন খুব দ্রুত বাঁ দিকে নেমে যায়। এবং তার পিছে পিছে কুয়াশাটাও কেটে যায় এবং আমরা দেখতে পাই যে আমাদের সিএনজিটি ব্রিজের পাশে বড় একটা ভাঙার সামনে দাঁড়িয়ে আছে। রাস্তায় আমাদের মতো আরো দুই তিনটা গাড়ি দাঁড়িয়ে আছে। বলা বাহুল্য যে সেদিন আকাশে কোনো মেঘ ছিল না এবং ভালো গরম পড়েছিল। কি হয়েছে জিজ্ঞাসা করলে বগুড়াগামী ট্রাকের ড্রাইভার বলে যে তার গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে কুয়াশা হয়ে গিয়েছে এবং কুয়াশা এসেছে। কিন্তু আসলে এই সময় কোথা থেকে কুয়াশা আসতে পারে বা আমাদের গাড়ির সামনে যে শ্যাডোটা নেমে এসেছিল সেটা কি আমরা জানি না। তিনি এই ঘটনাটা পড়ে শোনাবার অনুরোধ করেছিলেন, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে, সো আমিও পড়ে শোনালাম এবং আই হোপ যে আপনাদের সবারই ঘটনাটা বেশ মানে অদ্ভুত ধরনের লেগেছে, কারণ আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। হাসান আমাদের SMS করেছেন এবং তিনি এবং তার গার্লফ্রেন্ড দুজনেই দুই জায়গায় হয়তো আছেন, তারপরে ভূত FM শুনছেন। মেঘলা আমাদের লিখেছেন, SMS করেছেন এবং তিনি লিখেছেন যে ইদমবর গিয়েছেন অগ্রিম। ফায়াদ আমাদের SMS করেছেন, ফায়াদ এবং রিয়াদ। এছাড়া আমাদের SMS করেছেন ড্রাকুলা ফার্মগেট থেকে, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি দিবা ঢাকা থেকে SMS করেছেন তিনি এবং তার অনেক ভালো লাগছে সেটা জানিয়েছেন। রাতিন জানিয়েছেন যে আচ্ছা তিনি একটা অনুরোধ করেছেন, আমি চেষ্টা করব অনুরোধটা রাখার, তবে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না সেটা। অনুপ আমাদের SMS করেছেন, ঈদ মোবারক জানিয়েছেন। এছাড়াও আমাদের মোহাম্মদ রিয়াদ SMS করেছেন আমাদেরকে, শান্তা ঢাকা থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে পরাগ খুলনা থেকে, ভাই আমার SMS টা প্লিজ পড়ুন, ভাই SMS পড়বো কিন্তু আপনার SMS আর কোনো কন্টেন্ট নাই, জাস্ট এটাই লেখা যে SMS টি পড়ুন। ওকে, কনক আমাদের কনক চন্দ্র উত্তরা থেকে লিখেছেন, ভাইয়া আপনি খুব ভালো, আমার SMS পাঠালে আপনি পড়েন, থ্যাংক ইউ সো মাচ, একজন অন্তত প্রশংসা করলো। শুভ আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজ আর ভয় দিন না, তাহলে কি শেষ করে ফেলবো? আচ্ছা শেষ করে ফেলছি খুব দ্রুত, তবে তার আগে আমাদের আরো মানে যে গেস্ট রয়েছেন প্রথম যিনি আপনাদের সাথে শেয়ার করেছিলেন ঘটনা তার কাছে যাবো, তার একটা ছোট্ট ঘটনা আছে সেই ঘটনা একটু শুনে আসি। প্লিজ আপনার ঘটনাটা একটু বলবেন, আবার আপনার নাম বলতে হবে কষ্ট করে, যেহেতু আমাদের এখানে আসলে ক্যামেরা দিয়ে দেখানোর মতো কিছু নাই সুতরাং চেহারা বোঝা যায় না, আপনার কণ্ঠস্বর এবং আপনার নামই আপনার পরিচয়।
হ্যালো অডিয়েন্স, দিস ইজ মি সুন এগেইন। অ্যাকচুয়ালি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার আগে আমি ছোট্ট একটা কথা বলে নেই, মানে অনেকেই আস্ক করেন আসলে ঘটনাগুলো কি সত্যি কিনা, তো এ সম্বন্ধে আমার একটা মানে পার্সোনাল কমেন্টস হলো যে জিনিসগুলো একটা সময় পর্যন্ত আমিও খুব একটা সিরিয়াসলি নিতাম না এবং এখনো যে খুব একটা মানে সিরিয়াসলি নিচ্ছি বিষয়টা তা না, তবে আমি একটা জিনিস অন্তত বিলিভ করি, দের আর লট অফ থিং বিটুইন হেভেন অ্যান্ড আর্থ, যেগুলোর সবকিছু,
দিস ইজ ভেরি ট্রু,
হ্যাঁ, যেগুলোর সবকিছুর এক্সপ্লেনেশন আমরা জানি আসলে।
সো
আমি গল্পে চলে যাচ্ছি মানে ঘটনায়। ঘটনাটা হলো আমার অনেক ছোটবেলার, তখন আমি ক্লাস 4-5 এ পড়ি, এই রোজার শেষের ঠিক এই টাইমটার মতোই রোজার শেষের দিকে, আমার ফুপি এবং চাচিরা সবাই মানে আমাদের বাসায় এসছে ঈদ করবে একসাথে, এই উপলক্ষে চাচা চাচি ফুপি ফুপা অনেকে এসছে। তো আমি মানে একদিন মানে সেহরির আগে আগে সবাই মানে আমি ঘুমিয়ে আছি, তো আমার এক ফুপি মানে আমার যেটা আগে হয়েছিল আমি সেটা বলি যে হঠাৎ করে ঘরের ভিতর প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি আমি, যে মহিলা কণ্ঠে 4-5 জন মহিলা চিৎকার করছে, এর ভিতর কেউ গালি দিচ্ছে, কেউ সুরাকারাত করছে। তো মানে জিনিসটা আমি প্রথম উঠে ভয় পেলাম যে ডাকাত টাকাত পড়লো কিনা, যে এইভাবে চিৎকার করছে কেন। তো পরবর্তীতে যেটা জানতে পেলাম যে আমার এক ফুপি উনি বারান্দায় দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতেছিল, তো উনি দেখতেছিলেন যে দেখতে পাচ্ছিলেন যে আমাদের ওখানে একটা মানে মুরগির খোপের মতো ছিল, যে সিমেন্টের দোতলায় মানে দোতলার মুরগির খোপ, ওটা মানে নিচতলায় হাঁস পালা হতো আর উপরতলাটা মুরগি পালা হতো। তো ওইটার সামনে এক মহিলা পায়চারি করছিল এবং মহিলাটা ওনাকে দেখার পর ওনার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়েছিল এবং ওই হাসি দেওয়ার সময় ওই মহিলার মুখে ফেনার মতো ছিল।
আচ্ছা,
তো এই জিনিসটা দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে এবং সাথে সাথে আমার অন্যান্য ফুফু এবং চাচিরা ছুটে আসে, দাদি ছুটে আসে, তারাও দেখে, দেখে তারাও প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তারা একসাথে চিৎকার করে এবং পরবর্তীতে আমার চাচা বাবা মানে যারা উঠছে তাদের চিৎকার চেঁচামেচি, উঠে পরে টর্চ লাইট নিয়ে ওখানে গেছে, যে দেখে যে কিছু নাই, তবে আমার যে ফুফু মানে যারা দেখছে তাদের ভাষা মতো যে চিৎকার চেঁচামেচি একটা পর্যায়ে ওই মহিলার খোপের পিছনে চলে গেছিল। তারপর
এটা আপনাদের বাসার সবাই দেখেছে?
মহিলারা সবাই দেখেছে, পুরুষরা কেউ দেখেনি।
আচ্ছা, মহিলারা সবাই দেখেছে, ব্যাপারটা এটা খুব অদ্ভুত ব্যাপার যে শুধু মহিলারাই দেখতে পেয়েছে
এবং ওই উনিও মহিলাই ছিল,
উনিও মহিলাই ছিলেন এবং মানে তার তিনি যেভাবে উপস্থিত হয়েছিলেন বা সামনে এসেছিলেন সেই ব্যাপারটা তো বেশ উইয়ার্ড ছিল।
অবশ্যই উইয়ার্ড ছিল, মানে ওইভাবে তাকিয়ে একটা মানে মুখে ফেনা এবং হাসতেছে একটা মহিলা, আরেকজনের দিকে তাকিয়ে।
রাইট, সো এরকম অনেক কিছুই আসলে ইনফ্যাক্ট ঘটে আমাদের চারপাশে এবং আমরা সেগুলোর কোনো ব্যাখ্যা দাঁড় করতে পারি না, সেগুলো আমরা অনেক সময় বুঝতেও পারি না, সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়াও খুব কম থাকে এবং আমি জানি না যে আসলে ঘটনাটা মানে কিভাবে এক্সপ্লেইন করবেন আপনারা। আপনি যেরকম বললেন যে আপনাদের বাসায় একজন বুয়া কাজ করতেন এবং
বুয়ার একটা ঘটনা আছে,
এটা আমি একদম ছোট্ট করে শুনতে চাই যেহেতু
আমি মোটামুটি ইয়নকে দিয়ে শুরু করি, যে
আপনি বলে ফেলতে পারেন যেহেতু একবারে শুরু করছেন বলে ফেলতে পারেন।
আচ্ছা,
একদম ছোট করে, যেহেতু ছোট্ট করে
বলি,
একদম ছোট করে বলেন,
একদম ছোট
না অসুবিধা নেই বলেন।
আচ্ছা, বিষয়টা হলো যে আমাদের আর ইয়নদের বাসায় একই বুয়া কাজ করতো, ছুটা বুয়া, তো আমাদের বাসায় কাজ করে ওদের বাসায় চলে যেত। তো বুয়ার একটা প্রবলেম ছিল যে বুয়ার বা পায়ে একটু প্রবলেম ছিল, যার ফলে উনি একটু খুঁড়িয়ে হাঁটতেন। তো এই খুঁড়িয়ে হাঁটার ফলে ওনার মানে আমাদের বাসায় দুই বাসায় যাওয়ার মাঝখানে বড় একটা রাস্তা ছিল, বিজি রাস্তা, এই রাস্তাটা পার হতে ওনার খুব প্রবলেম হতো, মানে এমনিতে একটু বয়স্ক, যার ফলে পায়ের সমস্যা এবং ওই রাস্তাটা পার হওয়ার জন্য মানে যত দ্রুত পার হওয়া অত দ্রুত উনি মুভ করতে পারতো না। তো প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতো এবং দুই একদিন এক ঘন্টা দুই এক পার হওয়ার পর উনি না পার হয়ে ফিরে যেত। তো একদিনে মানে বেশি আগের ঘটনা, কয়েক মাস আগে, এই মেয়ের প্রথম দিকে হয়তো, উনি রাস্তা পার হতে যাচ্ছেন আমাদের বাসা থেকে ফিরে, তো রাস্তা পার হতে হঠাৎ করে আনফর্চুনেটলি একটা মাইক্রোর সাথে ধাক্কা খেয়ে উনি মারা যায়, স্পটে মারা যায়, হসপিটাল নিয়ে আসে, ডাক্তার বলছে না এটা আগেই মারা গেছে উনি। তো জিনিসটা আমাদের দুই ফ্যামিলির জন্য খুবই শকিং ছিল, কারণ এই বুয়া আমাদের বাসা অনেকদিন থেকে কাজ করছিল। তো তারপরে যেটা হলো যে আমরা মোটামুটি সবাই জিনিসটা নিয়ে খুব দুঃখ পেলাম যে মানে এভাবে মারা গেল উনি, এবং জিনিসটার প্রতি ওনার নিজেরই একটা ফিয়ার ছিল রাস্তায়। তারপরে মানে কিছুদিন পরে মানে ওর ইয়নের বাবা ওকে বলল যে তার একটা হ্যালুসিনেশনের মতো হচ্ছে, জিনিসটা হলো যে উনি ওনাদের বাসার গলিতে ফেরার পথে প্রায় ওই বুয়ার ওকে দেখেন। তো জিনিসটা ওকে যে বলছে, তো ও বলছে যে আসলে তোমার মনে হয় ওনার প্রতি এক ধরনের সিম্প্যাথি ছিল, যার ফলে তুমি হয়তো অন্য কোনো মহিলাকে দেখে তার কথা মনে তাকে ভুল মনে করতে পারো, এটা মানে সিরিয়াসলি নেওয়ার মতো কিছু না। আর আমার খালুও যিনি ইয়নের বাবা, উনি বেশ রিয়েলিস্টিক টাইপ লোক, সেই টাইপের জিনিস খুব একটা মানে সিরিয়াসলি নেওয়ার মতো লোক না। যাই হোক, তো এর বেশ কিছুদিন পরের ঘটনা, এক থার্সডে নাইট আমি ওর সাথে ছিলাম ওর বাসাতে, তো রাত্রি তখন প্রায় 3টা ক্রস করেছে, তো হঠাৎ করে দুজনই খুব ক্ষুধা লাগলো, তো ও বললো যে চল ভাই আমরা সামনে যে কিছু খেয়ে আসি। আমি বললাম চল। তা নিচে যেয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, তো তখন মানে আমি বললাম যে চল ফিরে যাই, ও বললো না বের হয়েছে যখন চলো, খুব ক্ষুধা লাগছে মানে খেতে হবে, চল তেলে। তো গেলাম, তো আমরা রেস্টুরেন্টে গেলাম, নাস্তা করলাম, নাস্তা করে ফিরছি, ফেরার সময় আমি দেখলাম যে ওদের গলির মাথায় এক মহিলা একটা ল্যাম্পপোস্ট, ওই যে সোডিয়াম লাইটের নিচে বসে আছে, বসে আছে। একটা মহিলা বসে থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় না, কিন্তু বিষয় একটা একটু জিনিস, একটা জিনিস আনইউজুয়াল লাগতেছিল যে বৃষ্টি যেহেতু পড়ছে, ওয়েদারটা ঠান্ডা, কিন্তু মহিলা হাতে একটা পাখা, মহিলা পাখাটা দিয়ে বাতাস করছে। তো বাতাস করছে, তো আমি ওকে বললাম দেখছিস মহিলা মানে এই ঠান্ডার ভিতরে উনি বাতাস করছে। তো কিছুক্ষণ মানে যাই হোক, আমরা মহিলা আর জিনিসটা খুব একটা সিরিয়াসলি না নিয়ে আমরা মহিলাটাকে পার হয়ে ওদের বাসা দিয়ে যাচ্ছি। তো যাচ্ছি, হঠাৎ করে পিছন থেকে মহিলাটা ডাক দিল যে মামারা আমারে চিনলেন না। তো আমরা দুজনই পিছনে তাকালাম, তাকিয়ে দেখে যে আমাদের সেই বুয়া।
হ্যাঁ, এই ব্যাপারটা এটাই এই ঘটনাটাই আমার কাছে খুব মানে মানে ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না যে সবাই কিভাবে নিবেন, বাট এটা আপনাদের দুজনের সাথে ঘটেছে,
দুজনের সাথে ঘটেছিল, এবং জিনিসটা দেখে আমরা দুজনই পুরা মানে ভয় এবং অবাক দুইটা অনুভূতি একসাথে, এবং ও পুরো স্টাক হয়ে গেছিল। ইয়ন আমি ওর হাত ধরে টান দিয়ে বললাম যে চল, এখানে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না, টাইম ওয়েস্ট করাটা, চল। টান দিয়ে নিয়ে সোজা বাসায় চলে গেলাম।
আমি জানি যে নর্মালি এই জিনিসটা বিশ্বাস করাটা আসলে অনেক কষ্টকর, বাট এটা আমি কয়েকবার তাদেরকে জন্য জিজ্ঞেস করেছিলাম এবং তারা বলছিলেন যে এই ব্যাপারটা আসলেই ঘটেছে। এনিওয়েজ, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, ছোট্ট করে আমি একটা ঘটনা শুনতে চাই আপনার কাছ থেকে, শেষ যে ঘটনাটা আপনার, আপনার নামটা আরেকবার বলবেন।
হ্যালো লিসেনার্স, দিস ইজ ইশাদ এগেইন। আমার আরেকটা এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন। এই এক্সপিরিয়েন্সটা অনেক পুরান, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স না, আমার মার কাছ থেকে শোনা এক্সপিরিয়েন্স। তখন আমরা আর কি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম পুরান ঢাকার বনগ্রাম এলাকায়। তো সেখানে আমার নানার নিজস্ব বাড়ি ছিল, তো বাড়িটা দেখতে খুব হন্টেড ছিল। যে অবশ্য সেই বাড়িটা এখন আর নেই, সেখানে এখন বিল্ডিং উঠানো হয়েছে। তো সেখানে আর কি খুব আর কি মন্দির টাইপের বাড়িটা ছিল। তো আমরা সেখানে একসাথে থাকতাম, আমার খালু, খালা, মামা, মামি সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলি হিসেবে থাকতো। তো সেখানে নানা আর কি খুব আর কি কনজারভেটিভ ছিল, সে আর কি এইসব ব্যাপার স্যাপার নিয়ে একটু খুব আর কি সিরিয়াস ছিলেন। তো তখন আর কি খালাদেরকে মামাদেরকে সবাইকে আর কি হুঁশিয়ার করে দেওয়া হতো যে রাতের বেলায় বাথরুম টাথরুমে গেলে তো বাথরুমের দরজায় নক করে যেতে অথবা তিনবার কাশি দিয়ে যেতে। তো তখন আমার এক খালা প্রেগনেন্ট ছিলেন, তো তিনি আর কি রাতে ঘুমের থেকে উঠে হয়তো ঘুমের ঘরে ছিল তাই আর কি দরজায় নক করতে ভুলে গেছে, সরাসরি বাথরুমে ঢুকে পড়ে। তো বাথরুমে ঢোকার সময় তিনি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারে সে দেখে যে বাথরুমের থেকে হঠাৎ একটা কুকুর বেরিয়ে গেল। তিনি সেটা একটা পাত্তা দেয়নি,
গ্রাম অঞ্চল এরকম হতেই পারে,
একটা পাত্তা দেয়নি। বাড়ি থেকে অবশ্যই দূরে ছিল এবং সদর দরজার সাথেই ছিল তাই কুকুর টুকুর ঢোকাটা স্বাভাবিক। তো হঠাৎ কুকুরটা বেরিয়ে যায়, তিনি সেটা সে একটা গুরুত্ব দেয়নি, তিনি বাথরুম টাথরুম সেরে যখন বের হচ্ছে তখন সদর দরজার দিকে তাকিয়ে দেখে কি হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে দেখা যায় কুকুরটা হঠাৎ একটা ছোট বাচ্চার শেপ নিয়ে ভ্যানিশ হয়ে যায় হঠাৎ। তিনি দেখে এটা খুবই ভয় পায়, হ্যাঁ সেটা শুধু উনি দেখেছে, উনি দেখে এটা খুবই ভয় পায় এবং ভয় পাওয়ার পর প্রায় দুই তিন দিন তার প্রচন্ড জ্বর থাকে, তারপর আস্তে আস্তে তিনি রিকভার হয়। তারপর তার কিছুদিন পরের ঘটনা, আবার নানা আবার বলতো বলা হতো যে আর কি রাতে এসব জিনিসের চলাফেরা খুব একটা বেশি থাকে তাই সদর দরজার বাইরে দিকে রাস্তায় আর কি চলাফেরার পথটায় বাধা হয়ে না থাকতে কিংবা ওখানে বসতে মানা কিংবা শোয়া মানা। তো একদিন নানাই হঠাৎ আর কি ওইখানে বসেই ঘুমিয়ে যায় হঠাৎ। তো হঠাৎ দেখে ঘুমের মধ্যে একটা বড় ধরনের একটা স্ট্রং লোহা তার পায়ে ডান পায়ে খুব জোরে আঘাত করে। তো এই আঘাতের ফলে তিনি দুই তিন দিন পুরা অজ্ঞান অবস্থায় থাকে, তারপর যখন জ্ঞান ফেরে খুব একটা অ্যাবনর্মাল হয়ে যায়, তারপর অনেক ডাক্তার ডাক্তার দেখানোর পর এটা রিকভার হয়।
বাট এমনি শরীরে কোনো আঘাতের চিহ্ন বা এরকম কোনো?
হ্যাঁ আঘাতের চিহ্ন অবশ্যই ছিল, তার ডান পা পুরাই একদম
মাঝখানে। বুঝলেন যে এটা মানে প্যারানর্মাল কোনো কিছু বা সত্যি?
না ওইখানে তো রড টড আসার মতো কোনো প্রশ্নই ওঠে না, রডটা আসলে যদি পড়ে তাহলে এত রকম ব্যথা পাওয়ার মতো কোনো সিচুয়েশন হতো না। তো যাই হোক, আমি এর আগে বলতে একটা কথা ভুলে গেছিলাম যে আমার খালা যখন ওই এক্সপিরিয়েন্সটা করেছে যে বাথরুম থেকে কুকুরের বের হয়ে যাওয়া, তখন তিনি প্রেগনেন্ট ছিলেন। তারপর তিনি যখন আর কি আমার খালা তো তিনি আর কি যখন সন্তান জন্ম দেন তখন যমজ শিশু হয়, একটা আমার খালাতো ভাই একটা খালাতো বোন। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে যখন সন্তান দুটো জন্ম হয় তখন তারা এতই ছোট ছিল যে তাদেরকে দুধ খাওয়ানো হতো, এখন দেখা যায়
ড্রপার,
হ্যাঁ ড্রপার দিয়ে হোমিওপ্যাথি ওষুধ যেটা দিয়ে খাওয়া হয় ওটা দিয়ে দুধ খাওয়ানো হতো। আর দেখা যেত নানা ওদেরকে আর কি বিছানার ব্যবস্থা করা হতো তুলা দিয়ে, এতই ছোট ছিল তুলার মধ্যে ওদেরকে ঘুম পাড়ানো হতো। আবার দেখা যেত মাঝে মধ্যে নানা এক পকেটেই দুইজনকে নিয়ে ঘুরছে, এটা শুনতে ফানি হইলেও এটাই সত্যি। তারপর এরকম তাদের সাথে কোনো আর কি সমস্যা হয়নি। তারপর দেখা গেছে গত এক বছর আগে মেয়েটা অবশ্যই মারা গেছে আর ওকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি, যতই চিকিৎসা করা হয়েছে কোনো না হয়নি।
আমি মেইন ব্যাপারটা আপনি মনে হয় মিস করছেন, যখন আপনি আমাকে বলছিলেন যে তারা এখনো স্টিল অনেক ছোট।
হ্যাঁ স্টিল,
এখন
বয়স তার 35-36, তাদের মাথা এতটাই ছোট, আর লিসেনাররা বললে বুঝতে পারবেন যে তাদের মাথা এতই ছোট ছিল যে আমার এখন হাত দিয়ে তাদের মাথাটা ধরা যাবে, পুরো মাথাটা আমার হাতের মুঠোয় আনা যাবে এতই ছোট যে।
অলরাইট, সো এই ছিল ঘটনা এবং আমরা একে একে অনেকগুলো ঘটনা শুনলাম। আমরা কিছু SMS পড়ে ফেলি, আমি দেখতে পাচ্ছি যে রাহি আমাদের SMS করে ঈদ মোবারক জানিয়েছেন, আমাদেরকে সাকিব SMS করেছেন সিলেট থেকে, আমাদেরকে ড্রিম ফেরি SMS করেছেন চট্টগ্রাম থেকে, রাইসা SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে আলম, SMS করেছেন আমাদেরকে লাবণ্য, ভূত FM তার অনেক বেশি ভালো লাগে সেটা বলতেছেন, বাপ্পু সিলেট থেকে SMS করেছেন, নীলয় এলিফ্যান্ট রোড থেকে SMS করেছেন, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এবং এখনো পর্যন্ত অনেকেই SMS করছেন আমাদেরকে। আর যারা SMS করতে চান তারা ইচ্ছা করলে SMS করতে পারেন, আপনাদের SMS গুলো আমরা সংরক্ষণ করি সেটা আমরা আগেও বলছি। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন অঞ্চল, এছাড়াও SMS করেছেন আখি রাজশাহী থেকে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়েছেন কোকো, আমাদের SMS করেছেন এবং তিনি বিশ্বাস করছেন কোন একটা কিছু সেটা আমাদেরকে লিখেছেন। রোকসানা আমাদের SMS করেছেন, ঝড়া SMS করেছেন, তিনি ভূত FM অনেক বেশি পছন্দ করেন সেটা জানিয়েছেন। মাইনুল না মাইমুন, মাইমুন আমাদের ঈদ মোবারক জানিয়েছেন, প্রতীক আমাদের ঈদ মোবারক জানিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন আমাদেরকে আরো অনেকেই। এন্ড যারা ইমেল করতে চান আমাদেরকে তারা অবশ্যই ইমেল করবেন, লিখে ফেলবেন bhootfm@radiofurti.fm, এখানে ইমেল করতে হবে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আপনি স্টুডিওতে আসতে চান নাকি আপনার ঘটনাটা পড়ে শোনালে ভালো হয় সেটা অবশ্যই আপনি ইমেলে উল্লেখ করবেন এবং এমন একটা ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে অবশ্যই আপনাকে পাওয়া যায়। যদিও এখানে আমরা অনেক প্যারানর্মাল ব্যাপার নিয়ে আলোচনা করি তারপরে আপনার ফোন নাম্বারটা ভূত হয়ে হওয়া একেবারেই বাঞ্ছনীয় না। এনিওয়েজ, আবার আমাদের সামনে একদম আমরা ঈদের কাছাকাছি পৌঁছে গেছি এবং আর মাত্র কয়েকটা দিন পরে ঈদ, এবং ইনফ্যাক্ট এটা ঈদের আগে শেষ ভূত এফএম ছিল এবং ঈদের দিন আপনারা নিশ্চয়ই শুনতে ভুলবেন না রাত 9টার সময় ভূত এফএম এর স্পেশাল এপিসোড যেখানে উপস্থিত থাকবেন আপনাদের প্রিয় তারকারা। সো সেই পর্যন্ত সবাই 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, অনেক সুন্দর একটা ঈদ করুন এবং অনেক নিরাপদে থাকুন। ঈদের সময় কোনো ধরনের কোনো ঝুঁকি নেবেন না, তবে অবশ্যই অবশ্যই যে সমস্ত এলাকায় আপনারা যাচ্ছেন এবং যে সমস্ত জায়গায় প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছেন, আপনজনের কাছে যাচ্ছেন ঈদ করতে এবং সেখানে মানুষজনকে জিজ্ঞেস করুন সেই সমস্ত এলাকার কোনো ঘটনা থাকতে পারে, সেই সমস্ত এলাকার মানুষজনের অনেক ঘটনা থাকতে পারে, সেই ঘটনাগুলো যদি আপনারা আমাদেরকে ইমেল করে জানান। অনেকে আছেন যারা ইমেল হয়তো করতে পারেন না বা আমাদের সান্নিধ্যে আসতে পারেন না, তা হয়তো অনেক দূরে থাকেন, সেই মানে যারা হয়তো ইউজ টু না সবসময় এই সমস্ত ঘটনা শেয়ার করতে বা এরকম ধরনের যোগাযোগটা রাখতে, তাদের কাছ থেকে আপনারা ঘটনাগুলো শুনুন এবং আমাদেরকে জানিয়ে দিন, আমাদের এখানে এসে ইচ্ছা হলে আপনি বলতে পারেন। সুতরাং বলবো যে আপনারা, আমরা আশা করব যে ঈদের পরে অনেক নতুন নতুন ঘটনা নিয়ে আপনারা ঢাকায় ফিরবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক।